exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প বা জীবন দর্শন আবেগ অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্ত বয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবে। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আজকে বুধবার রাত এবং ঠিক 11টার পরপরই শুরু হয়ে গেল অনুষ্ঠানটা, অন্যান্য সব বুধবারের মতোই। আর হচ্ছে আপনাদেরকে শুরুতে ধন্যবাদ জানাই, আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন এই অনুষ্ঠানটায়। অনেকেই ফোন করছেন এখানে এসে আপনার জীবনের গল্পটি বলার জন্য এবং বলছেনও আপনারা ছাড়া বেসিক্যালি অনুষ্ঠানটা কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেটা আমি সবসময় বলি আমার কৃতজ্ঞতার জায়গা থেকে এবং এখনও বলছি, আজকে একটা গল্প আছে আপনার জন্য এবং যিনি রয়েছেন আমার সাথে গল্প বলার জন্য তার কাছে যাব। কিন্তু তার আগে ফোন নম্বরটা একটু বলতে চাই আপনাদেরকে, যারা এখনো ফোন নম্বরটা জানেন না বা আপনার জীবনের গল্পটা এখানে এসে বলতে চান তারা একটু দয়া করে ফোন নম্বরটা কোথাও লিখে রাখবেন। নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। এবং সেখানে গেলেই হ্যালো 8920 তে জীবনের গল্প বলার জন্য 5 মিনিট সময় আপনাকে দেওয়া হবে এবং সেখানে আপনি 5 মিনিটের মধ্যে আপনার জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো রেকর্ড করবেন, তারপরেই আমরা আপনার সাথে যোগাযোগ করব। আর আরজে সেতু নামে যে পেজটি আছে, অনেকগুলো পেজই আছে, আপনি জাস্ট অরিজিনাল যে পেজটা সেটাতে কানেক্টেড থাকুন। ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটি আরজে সেতু নামে আছে, প্লিজ সেখানে আপনি কানেক্টেড থাকুন। আপনার সাথে আমি সবসময় সেখানে যোগাযোগ মেনটেন করব এবং করিও এখন পর্যন্ত করে আসছি। ওকে, আর কথা না বাড়িয়ে অতিথির কাছে যাই। আমার সাথে যিনি রয়েছেন আপনার নামটা প্লিজ আপনি একটু বলবেন।
রাবেয়া
রয়েছেন আমাদের সাথে, তার জীবনের গল্পটা শুনবো। আপনি কোথায় থাকছেন এখন এই মুহূর্তে, কোথেকে এসছেন এখানে? টঙ্গী থেকে। একটু জোরে বলতে হবে।
টঙ্গী থেকে এসেছি।
আচ্ছা, আপনার বয়সটা কত একটু বলা যাবে গল্পটা?
24 বছর। হ্যাঁ,
ওকে, তাহলে শুরু করুন। এই 24 বছর বয়স পর্যন্ত আপনি আপনার জীবনটাকে কিভাবে দেখেছেন পুরোটাই শুনবো আমরা, একেবারে ছোটবেলা থেকে শুরু করুন।
ছোটবেলা থেকে বলতে মানে আমি প্রায় 4-5 বছর অতটুকু মনে আছে, 1998 হবে সম্ভবত। আমার আম্মু চাকরি করতো, আমার আব্বু রিটায়ার ছিল, উনি আর কি আমার আম্মু সেকেন্ড ম্যারেজ, আমার আম্মু দ্বিতীয়। তো আমার আব্বুদের ফার্স্ট ম্যারেজ যাকে করছে ওনাদের, ওনারা আবার আলাদা থাকে। আমার আব্বু রিটায়ার ছিল, চাকরি করতো, রিটায়ার হওয়ার পরে আমার আম্মুকে বিয়ে করছে। তো ওখান থেকে আমরা মিরপুরে থাকি, মিরপুরে আমার জন্ম, আমার আব্বুর ওখানে নিজস্ব বাড়িও আছে, ওখানে আমরা থাকি না, আমরা এমনি অন্য জায়গায় ভাড়া থাকি। মিরপুরে আছে শিয়ালবাড়ি নামে এলাকা, ওখানে আর কি ভাড়া থাকতাম। ওখানে আমার আম্মু চাকরি করতো, আমার আব্বু কিছু করতো না, আমরা সারাদিন বাসায় থাকতাম। আমাদের একটা ছোট ভাইও আছে, তো ছোটবেলায় ওই খেলা করতাম, পুতুল টুতুল খেলতাম। তো ওই আমাদের বাড়িওয়ালা মানে যে ছিল উনি আবার ওই যেই বিক্রি করতো, এখন তো ডাইল বলে, আগে তো সিরিল বিক্রি করতো, তো এগুলো আর কি ফেলে রাখতো। তো আমরা খেলতাম, বোতল দিয়ে খেলতাম। তো ভাবতাম কি নিচে মনে হয় ওইগুলো ওষুধ মনে হয়, ওগুলো মনে করে একটু খেতাম, মানে যে এক ফোঁটা থাকতো ওইগুলো আর কি মুখে দিয়ে খেতাম।
এবং যেখানে সেখানে তাদের ব্যবহৃত নেশার যে উচ্ছিষ্ট থাকে, যেমন ধরুন রাবেয়া যে জিনিসটা খেয়ে ফেললো কয়েকটা বাচ্চা মিলে, তারা এগুলো খেত কারণ তাদের আশেপাশে এগুলো ছুটি ছিটিয়ে ফেলে রাখা হতো। ইভেন আমরাও কিন্তু রাস্তাঘাটে এগুলো দেখি, যে জিনিসটার কথা রাবেয়া বলছে, সেই শিশিগুলো রাস্তাঘাটে ফেলানো থাকে এবং অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু তারা কিন্তু এগুলো সংগ্রহ করে এবং ভিতরে যেটুকু থাকে সেটুকু খেয়ে নেয়। আমরা বিভিন্ন সময় টিভি রেডিও রিপোর্টে দেখে থাকি, অনেকেই দেখেছেন। এবং বাসায় যে কাজগুলো হয়, যে অনেক পিতারা কিন্তু ধূমপান করে থাকেন, অন্তত শিশুদের কাছ থেকে দূরে গিয়ে আপনারা এই কাজগুলো করুন, কারণ শিশু বয়সে ওরা যেগুলো দেখতে পায় সেগুলি মনের মধ্যে একটা পোক্ত অবস্থান নিয়ে বাড়তে থাকে। তো আপনার সন্তানের কোনো খারাপ অভ্যাসের জন্য আপনি দায়ী হবেন এটা নিশ্চয়ই আপনি চান না। এবং একটা ঘটনার কথা যদি বলি ছোট করে, যে একটা ফ্যামিলিতে বাবা কোন একটি ট্যাবলেট দ্বারা নেশা করত এবং সেই ট্যাবলেটের দুটো খেয়ে ফেলেছিল তার বাচ্চাটা, এবং তারপর বাচ্চাটার অবস্থা যথারীতি খারাপের দিকে এবং ঢাকা মেডিকেলে গিয়ে সেখানে ভর্তি থেকে ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করা হয়েছে। যাই হোক, মূল ব্যাপার হচ্ছে নেশা। এই নেশা ব্যাপারটাকে এত বেশি প্রমিনেন্ট করলাম কারণ এটার কুফলে কিন্তু আমরা জর্জরিত।
তো ছোটবেলা ওখান থেকে একটু বড় হলাম, ব্র্যাক স্কুল যেটা বলে ওখানে ভর্তি হলাম। আম্মু চাকরি করতো, আমরা অনেক কষ্টই করতাম। আমার আম্মুর মানে বেতন দিয়ে টাকাটা দিয়ে সংসারটা চলতো। আব্বু কিছু সামথিং কিছু নিয়ে আসতো, ওইগুলো দিয়ে আর কি চলতো। তো যখন একটু বড় হলাম, স্কুলে পড়লাম, আমাদের তো দিন দিন চাহিদা বেড়ে গেল। আমার ভাই আছে একটা ছোট, আমি যখন ব্র্যাক স্কুলে পড়ি তো আমার ভাইকে সবসময় নিয়ে যাই। তো ওখান থেকে আর কি একটু যখন বড় হলাম, 2004 সালে আমি 5 পাস করি, ব্র্যাক থেকে প্রশিক্ষা আবার ভর্তি হয়েছি। ওখানে আমি আপনার 2002-এ 5 পাস করছিলাম। তো ওখানে 2003-এ ভর্তি হয়ে 4-এ 3 আর 4-5-এ আবার পরীক্ষা দিই। তো ওখানে আমি বৃত্তি পরীক্ষা দিছিলাম। আমার আব্বুর তো কোনো সাপোর্টিং নেই, তো ওখানে খুব কষ্ট হতো। মানে অন্যান্য মেয়েরা খুব সুন্দরভাবে যেত, আমার সাথে যারা ছিল স্টুডেন্টরা সুন্দর মেয়েদের সাথে বেশি কথা বলতো। আমি একটু কালো ছিলাম, আমার দিকে আমি সবসময় একটু খেয়াল করতাম যে আমার গায়ের রং কালো দেখে কি স্যার আমাদের সাথে কথা বলে না। তাও আমি সেদের সাথে কথা বলতাম। পড়াশোনা মোটামুটি ভালোই ছিল আমার। তো যখন আমি বৃত্তি পরীক্ষা, আমার চেয়ে মানে ভালো স্টুডেন্ট ওরা কখনো পরীক্ষা দেওয়ার জন্য সাহস পেত না। তো আমি একদিন ভাবছি কি যে বৃত্তি পরীক্ষাটা দিয়ে দেখি, 5-এ এইটা যেহেতু আসছে আমি এটা দিয়ে দেখলে আমার একটা অভিজ্ঞতা হবে যে আমি তাহলে পারবো কিনা সামনে। তো এটা ভেবে আর কি বৃত্তি পরীক্ষাতে নাম দিয়ে দিলাম। তো বৃত্তি পরীক্ষা নাম দিচ্ছে, আমার কোনো গাইড ছিল না, কোনো টিচার ছিল না। তো আমি ওই সাহস করে পরীক্ষায় গেছি, কিন্তু পরীক্ষায় আমি যেগুলো পড়ছি ওইগুলো আসে নাই, ওইগুলো বিপরীত আসে যেগুলো আমি করিনি। তারপরে ভালো রেজাল্ট হয় নাই, যাই হোক এমনি 5 পাস করছি, কিন্তু বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট হয় নাই।
স্টুডেন্ট কেমন ছিলেন আপনি?
ভালোই ছিলাম মোটামুটি, হ্যাঁ।
আচ্ছা, আর একটু অনাদর তো পেতেনি ক্লাসে, যেটা বললেন যে শিক্ষকরা অন্য বাচ্চাদেরকে একটু আদর করতো, আপনাকে কম করতো, এটা হয়তো আপনার গায়ের রং কালো এই কারণে।
হ্যাঁ, সেটা আমি ভাবতাম আর কি।
আচ্ছা, কিন্তু আসল কারণ যাই হোক না কেন, আমি ধরে নিলাম যে একটু কালো ছিল বলেই হয়তো কথা কম বলতো, কিন্তু শিক্ষকদের কাছে তো প্রত্যেকটা ছাত্র ছাত্রী ছেলে মেয়ে, তাদের সবাই তাদের কাছে সমান ভালোবাসা বা স্নেহ প্রত্যাশী। জানি না এই ব্যাপারগুলো এখনো ঘটে কিনা, তবে যদি এরকম ঘটে থাকে, যারা শুনছেন তাদের মধ্যে যদি কেউ এরকম শিকার হয়ে থাকেন বা কেউ এরকম করে থাকেন, মনে হয় মানবিকতার জায়গাটা থেকে এটা না করাটাই ভালো। কারণ প্রত্যেকটা বাচ্চাই একটা শিশু, শিশু সবই সবাই কোমলমতি, ওরা স্কুলে আসে শিক্ষকদের ভালোবাসা পেতেই, ম্যাক্সিমাম সময় কিন্তু স্কুলেই থাকে। ওকে, যাই হোক, তারপর
তারপর ওখান থেকে আর কি 5 পাস তখন করে বের হলাম। তো 6-এ ভর্তি হবো, যে স্কুলে ভর্তি হবো ওখানে একটু খরচ বেশি। তো আমার আম্মুকে বললাম, আম্মু আমাকে কি ভর্তি করাবে না? বলতেছে দেখো এখন তো আমার হাতে এত টাকা নেই যে তোমাকে ভর্তি করাতে গেলে আমার 3-4 হাজার টাকা লাগবে। তখন তো টাকাটার একটু দাম ছিল বা ইনকাম কম ছিল, যে আমিও একটু ছিলাম যে তাহলে একটু সময় নিয়ে পরে না হয় ভর্তি করাই দিবে, 1-1.5 মাস। তো ভর্তি করাই নাই। তো আমি ওখান থেকে আর কি পড়াটা হলো না, 3 মাস চলে গেল। মার্চ মাসে আমার আম্মু আমাকে নিয়ে, উনি যেখানে চাকরি করতো ওখানে ভর্তি করাই দিচ্ছে। তখন আমার বয়স 11-11.5 এমন হবে। তো এটা আমাকে পলি ফ্যাক্টরি বলে, মানে ছোট ছোট দানা আছে ওইগুলো দিয়ে মেশিনে দিলে গলায়, তারপর ওইগুলো পলি কি করে না,
মানে পলিথিন তৈরির উপাদান।
হ্যাঁ, বড় বড়
বাইরে,
হ্যাঁ বাহিরে ওইগুলো রপ্তানি হয়। তো ওখানে আবার বিপজ্জনক ছিল, ওখানে যে কাজটা করা হতো ওখানে ব্লেড ছিল, যারা আর কি বড় তারা মেশিন চালাইতো, আর যারা ছোট ব্লেডের কাজটা করতো।
মানে আপনি ওখানে কাজ শুরু করলেন?
হ্যাঁ, ওখানে কাজ শুরু
করলাম। মানে স্কুলে পড়ার পয়সা নেই? আর
না, পয়সা নেই। আর আমার আম্মু বলতেছে তুমি এই এই বছর তার হবে না, মাস মাস চলে গেছে, তো ওখানে তো পরীক্ষা চলে আসবে। তো আম্মু বললো কি তাহলে এখন এই বয়স তো আর তোমার ভর্তি হওয়া হইবো না, তাহলে তুমি বাসায় থাকলে নষ্ট হয়ে যাবা বা খারাপ ছেলে মেয়েদের সাথে চলবা, তাহলে তুমি আমার সাথে অফিসে যাও গা, অফিসে কাজ করলে তাও মানে একটা সময়ের মধ্যে আটকানো থাকবো, আর বাইরে সময়টা দিব না, আর 12 ঘন্টা ডিউটি 8 থেকে 8।
আপনার আম্মুকে ওখানে কাজ করতেন?
হ্যাঁ, ওখানে কাজ করতেন।
এবং আপনি হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করতেন?
হ্যাঁ, ওখানে আমিও ঢুকছি।
বয়স কত ছিল?
11-11.5।
11-11.5, তো এরকম একটা ক্রিটিক্যাল মানে ডেঞ্জারাস একটা ফ্যাক্টরিতে কাজ করা।
হ্যাঁ,
তো যাই হোক, এটা ফ্যামিলির অর্থনৈতিক দৈন্যতার কারণেই কিন্তু আপনাকে এখানে ভর্তি হতে হলো। হ্যাঁ, তারপর
আমার আম্মু করতেছিল। তো ওখানে আর কি সবার তো অনেকই বড় আছে ছোট আছে, তো আমি তো তখন অতটা বুঝতাম না, মানে এমনি আমি দেখতে বা কথা শুনলে মনে হয় অনেক বুদ্ধিমতী, আসলে কিন্তু আমি একদম বোকার মতো, কথায় চালাক কিন্তু কাজে চালাক না। আরেকটা জিনিস বলি, ওখানে আবার একটা ছেলে, আমি আবার যে বাসায় থাকতাম ওই বাসায় ওর বোন থাকতো, তো ছেলেটা আসতো আমাকে বলতো কি রাবেয়া তোমাকে না খুব ভালো লাগে, মানে একটু ইঙ্গিত করতো, তা আমার চেয়ে বড়ই হবে অনেক বড় বয়সে, তো আমাকে বলতেছে যে তোমাকে আমার ভালো লাগে, তুমি আমার সাথে প্রেম করবা, আমাকে বিয়ে করবা, তো এগুলো বলতো। তখন অফিসে যেতাম ভাবতাম, ওনার নাম মিলন ছিল, মিলন ভাই তো খারাপ না, লম্বা ছিল মানে সুন্দর না, এমনি শ্যামলা, এটা ভাবতাম যে মিলন ভাই তো দেখতে খারাপ না, আবার চাকরিও করে, মানে তখন অতটা বুঝি না, কিন্তু মনে মনে এটা ভাবছি যে আমার যদি বিয়ে হয় তাহলে আমি এমন একটা ফ্যামিলিতে বিয়ে হবে যেখানে আমার স্বামী ভালো চাকরি করবে, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো হবে, মানে তখন একটা এরকম চিন্তা ভাবনা চলে আসবে, আমার সংসারটা খুব ভালো হবে, আমি সকাল থেকে উঠে কাজকাম করবো। তখন আর কি ওখানে যখন চাকরি করি তখন এই জিনিসগুলো ভাবতাম, তো আমি ওনার সাথে তেমন একটা কথা বলতাম না, আমি বুঝতামও না। করার পরে কিছুদিন চলে গেল, প্রায় 7-8 মাস ওখানে এক দালান ছিল, তো ওনাকে আমি মামা ডাকতাম, আমার আম্মু ভাই ডাকতো, তো আমি ওনাকে মামা ডাকতাম। একদিন নাইট করতাম, 1 মাস দিন 1 মাস নাইট, 8টা থেকে 8টা, 12 ঘন্টা ডিউটি, 1300 টাকা বেতন ছিল। তখন রাত্রে একদিন 1টা বাজে খাইতে বসছিলাম, মানে ভয়ে ভয়ে, মানে যেন কেউ না দেখে, থাকি একটু খেয়ে নিব। তো রাত্রে খাবার নিয়ে গেছি, মানে খাওয়াটাও শেষ হয়ে গেছে, তাড়াহুড়ো করে খাইছি, উনি না আসতে, আসতে পর আমি একটা হাসি দিয়ে ফেলছি, আমি ভাবছি হয়তো মামাটা কি উনি দেখলে হয়তো কিছু বলবে না, হাসি দিয়ে ফেলছি। কাছে যাওয়া বসছে, বসার পরে না আমি আর কিছু বলিও না, আমি তাড়াহুড়ো করতেছি চলে যাবো, আবার যদি বকা টকা দেয়, উনি কি করছে আমাকে জড়ায় ধরার জন্য মানে চেষ্টা করলো। এক পর্যায়ে খুব ভয় পেয়ে গেছি, আর নিজেকে না খুব মানে একটা লজ্জাও লাগলো, কি ব্যাপার উনি মানে এরকম করতেছে কেন, জোরাজোরি চেষ্টা করলো। পরে আমি কি করছি, তাড়াতাড়ি একটু হাতটা ছাড়াই নিয়ে মানে ধরার চেষ্টা করছিল, জড়ায় ধরবে, আমি হাত ছুটাই নিয়ে দৌড় দিয়ে চলে আসছি। মানে এক বান্ধবী ছিল ওখানে, ও কান্না করতেছিলাম, কি ব্যাপার কি রে তুই কান্না করতেছিস কেন, আমি বলি নাই, প্রথম বলি নাই, আমি না কিছু নেই, এমনি মাথা ব্যথা করতেছি, না তুই মিথ্যা কথা বলতেছিস। পরে আমি যখন মানে ও বেশি একটু জোর করলো, তখন আমি বললাম যে এমন এমন ওই মানে আমাকে জড়ায় ধরার চেষ্টা করলো। ও আবার আমার আম্মুকে বললো, আমিও আম্মুর কাছে বলছি, খুব কান্নাকাটি করলাম, পরে ওটা বিচার দিল, ওনারটা ওনারা আর কি অতটা গুরুত্ব নেয় নাই, হয়তো একটু বকা টকা দিছে, কেউ বিশ্বাস করে নাই, হয়তো এরকমই কিছু। তারপরে ওখান থেকে আর বেশি দিন চাকরি করলাম না, চলে আসলাম।
এই যে ব্যাপারটা হচ্ছে যে আপনার মা তাকে ভাই ডাকতো, তাই তো?
হ্যাঁ।
এবং আপনি তার ভাগ্নির বয়সেই হয়তো হবে।
হ্যাঁ, সেটা অবশ্যই।
তো এই ব্যাপারগুলোর শিকার কিন্তু প্রত্যেক বয়সের নারী এদেশে হচ্ছে প্রতিনিয়ত। আমি এক্ষেত্রে সমাজের দিকে একটু দৃষ্টি দিতে চাই। রাবেয়ার কথাই যদি উল্লেখ করি, হয়তো রক্তের কোনো সম্পর্ক নেই, তার মা আপনাকে ভাই ডাকলো এবং সে মামা ডাকছে, এটা কি এতখানি মূল্যহীন? অবশ্য এখন চতুর্দিকে যেটা দেখছি যে ফ্যামিলির মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে অবৈধ সম্পর্কে, এই জীবনের গল্প অনুষ্ঠানেই আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, অনেক কিছু জানতে পারছি আমরা, কিন্তু কথা হচ্ছে ওখানেই যে সমাজটা কেন এত অবনতির দিকে যাচ্ছে। হিউম্যানিটি বা মানবিকতা তো দিনে দিনে বাড়ার কথা ছিল, জাস্ট এতটুকুই আমার প্রশ্ন যে এই ব্যাপারগুলো শেষ কি, মানে মানবিকতার অবক্ষয় সেটা না দেখা পর্যন্ত কি কেউ থামবে না? কারোর মধ্যে কি কোনো বিবেচনা শক্তি বা মানবিকতা বোধটুকু নেই বা জন্মাবে না? যাই হোক, তারপর
ওই মানে ওই মিলনের কথা আর কি ভাবতাম। তো আমি কথাটা খোলাখুলি বলি, তো মেয়েদের তো একটা মাসিক হওয়ার যে সময়টা হয়, ওই জিনিসটা কিন্তু আমি বুঝতাম না। তো যখন আমি মানে আমার এরকম হয়েছে, তখন আমি না ভাবতেছি কি এরকম হয়েছে কেন, তখন আম্মুকে বলছি, তো এই ছেলেটা তখন এরকম করতো না, আমার মনে মনে একটু ভালো লাগলো যে কিরে উনি তো দেখতে খারাপও না, আবার ভালো, দেখলাম ভালো চাকরি করে। তো সো একদিন ওখান থেকে চলে গেলাম, আর এক জায়গায় চলে গেছি, যে বাসায় গেলাম ওখানে আবার সাইডে একটা দোকান ছিল, ইলেকট্রিশিয়ানের দোকান, আমার আম্মু ওই ছেলেটার সাথে আগে থেকে পরিচয়, খালা খালা বলে ডাকতো অনেক আগে থেকে, তো আমি তো হয়তো চিনতাম না, তো ওই মার পরিচয় হিসেবে আমার তো ভাই হয়, তো আমি ওই ভাই ভাই বলে ডাকতাম, যাকে ভাই বলে ডাকতাম ওর নাম চান্মিয়া আর কি। পরে ওখানে আমি 2005 আপনার চাকরি ছেড়ে চলে আসলাম ডিসেম্বরের সময়, চলে আসার পর আমি ভাবছি 2006 ভর্তি হব স্কুলে। তবে আমার ছোট ভাইও আমার সাথে পড়াশোনা করছে, ও এখন আমার ওই ঘরে যে আপারা ছিল, ওই আমার আগের ঘরে ভাই বোন, তো যে ছোট আপা সবার, উনি আমাদের অনেক সাপোর্টিং দেয়, এখনো দেয়। তো ওই আপা বললো কি, যাবে আর হলো গিয়ে আমার ভাই, যে ওদের দুজনকে স্কুলে ভর্তি করাই দিব, একসাথে পড়লে ভালো হবে, এক ক্লাসে পড়লে। তো উনি 5 আবার ভর্তি করাই দিচ্ছে 2006। ওখানে পড়ার সাথে ওই চান্মিয়ার সাথে আর কি সম্পর্ক হয়ে গেল, মানে সম্পর্ক হয়ে গেল বলতে ওই মিলনের সাথে একদিন দেখা করছি, একদিন আমার হাত কেটে গেছে, তখন আমি কি করছি কাগজের মধ্যে লিখে দিছিলাম
কি লিখেছিলেন?
চিঠি, মানে ছোট একটা চিরকুট দিছিলাম।
আচ্ছা, কাকে দিয়েছিলেন?
মিলনকে।
হ্যাঁ, হাত কেটে গেল, হাত কাটা
রক্তটা দিয়ে
লিখেছি। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছি, মানে আপনার মধ্যে ভালোবাসা জন্মেছিল।
হ্যাঁ, মানে একটা ফিলিংস আসছিল আর কি তখন।
ফিলিংস আসলে কোথেকে শিখেছেন যে রক্ত দিয়ে লিখতে হয় ভালোবাসা?
তাই সেটা না, ভাবতেছি অনেকেই তো দেখি ছোট আগে থেকে তো এরকম কিছু ছিল, তো ওইটা আর কি ভাবতাম লিখে দিলে হয়তো মানে মনে মনে ভাবছি তাহলে মনে খুশি হবে। পরে শেষে ওটা যখন নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে বলতেছি কি এটা তুমি কি নিয়ে আসতো? আমি কই কেন আপনি খুশি হন নাই? বলতেছে না এগুলো কারা করে জানো, হিরণ ছিঁড়ে করে। আমি হাসতেছি, আমি কই আপনি আমার এই কথাটা বলতে পারলেন? তখন ওনার চোখে আমি অনেক ছোট, তো ওই হিসাবে আমার যতটাই করে নাই। পরে যাই হোক, ওখান থেকে চলে আসলাম।
আপনি কি লিখেছিলেন মনে আছে?
ওই ভালোবাসি হয়তো এটাই লিখছিলাম, মনে নাই।
মানে প্রথমেই কি আপনি বললেন যে ভালোবাসি, এর আগে কি বলেছেন?
না আগে বলি, আগে তো উনি বলতো, তো আমি ভাবতাম হয়তো সত্যি বলতো, মানে যখন বুঝতে পারি মানে মনে একটু ফিলিংস নিচ্ছি তখন বুঝতে পারছি উনি হয়তো আমাকে ভালোবাসেন।
এবং আপনি হাতটা কেটে গেল সেই সুযোগ নিলেন। হ্যাঁ, হাত কাটা রাখতে
পারেন। ওখানে চলে গেলাম। যাওয়ার পর আরেকদিন আরেকটা ঘটনা হলো, আমার মামাতো বোন আসছিল, ওকে নিয়ে আমি একদিন ওর বাসায় গেছিলাম। যাওয়ার পরে একটা ফলে গেছি আর কি, ওখানে যে পাশে বাড়িওয়ালার বাসায় থাকে, একা থাকে ব্যাচেলার, তো ওই বাসায় আবার ওই কাকা ডাকতাম, ওই কাকি ডাকতাম, ওনাদের সাথে কথা বলার ফাঁকে ওনার সাথে একটু কথা বলবো, এই মানে এটা ভাবতাম, না হলে সরাসরি কথা বললে তো খারাপ ভাববে। হ্যাঁ, মিলনের সাথে খারাপ ভাববে দেখে আমি আমার বোনকে নিয়ে গেছিলাম। পরেন কথা বলছি, বড় আমাকে একটা কথা বলছি কি, দেখো তোমার মধ্যে এমন কিছু নাই যে ভালোবাসার মধ্যে কিছু আছে, মানে তুমি অতটা বড় হয় নাই, বা যাই হোক ওনার চোখে কিরকম লাগছে সেটা তো আমি জানি না, আমাকে এখন থেকে ভাই ভাই চোখে দেখবা। মানে তখন ওই কথাটা শোনা পরে ভিতরে মানে কেমন যেন একটা ই হয়ে গেল, আর সাথে সাথে মনে হলো কি যে ভালো লাগার জিনিসটা বা ওনাকে যে চোখে আমি ভাবছিলাম ওটা হঠাৎ করে মনে হয় কি চলেই গেছে একদম। আমার খুব খারাপও লাগছে, কষ্টও পাইছি। তখন কিন্তু ওই চান মিয়ার সাথে এমনি ভাই ভাই বলে কথা বলতাম দোকান বাসার সাথে, তো উনি বিবাহিত, চান মিয়া কিন্তু বিবাহিত।
আচ্ছা, চান মিয়ার সাথে পরিচয়টা যেন কিভাবে?
আমার আম্মুর সাথে আর কি, ওর সাথে পরিচয় ছিল, আমার আম্মুকে খালা বলতো, আমি ওই হিসেবে ভাই বলতাম, মানে আমাদের বাসার গেটের সাথে ওনার দোকান ছিল।
আচ্ছা, যাই হোক, তো এই পর্যায়ে মিলন হচ্ছে আপনাকে বললো যে ওভাবে দেখো না অন্য ভাই হিসেবে, তারপরে ওর প্রতি আপনার ইমোশন সব নষ্ট হয়ে গেল।
হ্যাঁ,
তখন আপনার বয়স কত? 11-12? তারপরে
চানমিয়া বিবাহিত একটা মেয়েও ছিল, তো বিয়ে জিনিসটা কি বিয়ে হলে মানে একটা ছেলে মেয়ের সাথে কি সম্পর্ক হয় জানতাম না। পরে যাই হোক, ওখানে ওনার সাথে কথা বলতাম, উনি না আমার সাথে মাঝে মধ্যে শেয়ার করতো, জানো আমার বউ না এমন সেমন, মানে ওই বউ আর কি দোষ করতো। আবার এটাও বলতো ওনার বউ অনেক কষ্ট করছে, উনি কিন্তু ওইটাও প্রেম করে বিয়ে করছে।
আচ্ছা,
প্রেম করে বিয়ে করছে, ওনার মা আবার একটু অত্যাচার করছে, টর্চার করছে মেয়েটাকে। ওই ঘরে একটা মেয়ে হয়েছে, যাই হোক, তো আমি ওনার সাথে কথা বলতাম, উনি আবার বলতেছে এরকম করলে ছেলেরা দুইটা বিয়ে করে এজন্যই করে। আমি দেখেন বিয়ে করলেই যে সবকিছু সমাধান হয় বা হবে না এরকম কিছু না, বিয়ে করবেন করলে কি এটা কি ক্ষতির কিছু হয় কিনা, বা যে মানে দ্বিতীয় বিয়ে করে বা দ্বিতীয় বিয়ে বসে সে কি আর কখনো ওরকম হয়? আমি হইলে হইতাম না, মানে এরকম কিছু আর কি ওনার সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে এক পর্যায়ে দেখা গেল কি উনি আমাদের বাসায় মাঝে মধ্যে আসতো, তো আমার আম্মুর সাথে কথা বলতো, আম্মু থাকলে বা এমনি পানি টানি খাইতে আসতো, তো উনি আসা যাওয়া করলে আমিও মাঝে মধ্যে আসলে বাসায় বসে কথা বলতাম, ই করতাম। তখন আমার আব্বু ছিল, তো আমার আব্বু আবার এটা পছন্দ করতো না, উনি তো শিক্ষিত, তো উনি এটা পছন্দ করতো না যে উনি আয়সা আমাদের বাসায় বসুক বা কথা বলুক, বা খারাপ কিছু ভাবতেও পারে আমার আব্বু, যেই কারণে আর কি বারণ করছে। ওনার সাথে আবার একটা চাকরির বিষয়ে কথা বলছিলাম, তো একদিন দেখা গেল কি,
তখন আপনি জানতেন যে তার বিয়ে ছিল একটা?
হ্যাঁ,
তার বাবা মাও জানতেন?
হ্যাঁ।
আচ্ছা,
তারপরে মানে এলাকায় তো এই জন্য জানতাম। ওনার সাথে একটা যুব উন্নয়নের একটা ইয়ে ছিল নামে একটা ই বের হয়েছিল, তখন আর কি ওনার সাথে কাজ করার একটা মানে কথা বলছিল, তুমি তো স্কুলে পড়ো সমস্যা নেই, ফাইভ থেকে যে ফর্ম ফর্ম আসলে পূরণ করে দিও।
তাহলে যুবনান কি মানে একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান?
হ্যাঁ, এরকমই।
আচ্ছা, ওটা কি
সমিতির মতো আর কি?
সমিতির মতো। আপনাকে কি বললো লোকাল এরিয়া যে সমিতি থাকে এরকম?
হ্যাঁ,
যাবা কি বললো ওখানে ফর্ম ফর্ম আসলে পূরণ করে দিও, তাই
করতে পারবে? আবার সাবারের জায়গা ওরা বিক্রি করে, কি হিসাবে বিক্রি করে ওটা বুঝতে পারি।
ও জানবে, সেখানে কাজ করতো?
ওখানেও করতো, আবার ওর ইলেকট্রিশিয়ানের দোকান ছিল, ও আবার ইলেকট্রনিক্স এর ইলেকট্রিকের দোকান, ও আবার মিস্ত্রি। আবার ওনার সাথে কথা বলছি, উনি আবার বলছে কি সাবারে ওনারা জায়গা কিনছে, মানে জায়গা কিনছে বলতে ওখান থেকে না জায়গা আবার ই করে, টাকা জমা হলে বা জায়গাটা দেওয়া হয় বা ওখানে জায়গা নিতে পারে কম টাকায়। তো এরকম অনেকদিন কথা টথা বলছি, বলার পর একদিন ওনার সাথে গেছিলাম আমি সাবার। সাবার যাবার পর বিশাল বড় বড় টিলা, মানে পাহাড়ের মতো একটু উঁচু উঁচু, আবার ঘর নতুন করে করছে, তো ওখানে সব স্টুডেন্টরা ঘুরতে যায় যারা কলেজে টলেজে পড়ে নদীর ওই পার। যখন গেছি ওর সাথে গেছিলাম, যাওয়ার পরে আমি আবার ভাবছি কাজের বিষয়ে ওনার সাথে, তখন আর কি তেমন একটা রিলেশন হয় নাই, মানে এমনি পরিচয় বা যে রিলেশনটা ছিল ওই হিসাবেই গেছি। ঘুরতেছি ঘুরতেছি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, এমন বৃষ্টি আসছে এখন যে কোথাও যা দাঁড়াবো এরকম কোনো জায়গা নেই। গাছ ছিল কিন্তু গাছের নিচে দাঁড়াতে হবে না, বৃষ্টিতে অনেকখানি জায়গা হাসি ঘুরছি, ভিজে একদম ভিজে একবারে ই হয়ে গেছি, আবার শুকাইছি হাতে হাতে, আবার শুকাইছি। ওখান থেকে এসে আবার একটা টং টং এর সিস্টেমে ঘর বানাইছে গোল করে, মানে সবে বসে নাস্তা টাস্তা খায়, ওখানে যা বসছি, ওখানে যা বসার পরে একটু নাস্তা খাইছি, খাওয়ার পরে আমার অনেক ক্ষুধা লাগছিল, পরে ওখান থেকে খাওয়াটা শেষ করে আবার যখন বের হয়েছি ওই যে সামনে দেখতে যাব, ওই হাঁটতেছি হাঁটতেছি এমন ভিজা ভিজছি আর বলার মতো না, পরে ওই ভিজা অবস্থায় ওই নৌকা পার হয়ে বাসে করে চলে আসছি। এখন এমন অবস্থা হয়েছে, আমি তো ভিজা গেছি একদম, আমার ঠান্ডা লেগে গেছে, আর ওই চান মিয়ার চোখগুলো মনে হয় কি চোখ দিয়ে রক্ত বের হবে এমন একটা অবস্থা, উনি ভিজা, মানে ওরা ভিজলে সমস্যা হয় কিন্তু ওই দিন এমন ভিজা ভিজছে, মানে যখন দোকান আসছে আমার দিকে যখন তাকাইছে আমি তো ভয় পেয়ে গেছি, আমি এত লাল হইতে পারে চোখ আমি ভয় পেয়ে গেছি। পরে যাই হোক ওনার সাথে একটু একটু কথা টথা হইতো, হাসাহাসি করতাম, পরে এরকম হইতে হইতে একদিন ওই ওনার ওয়াইফের কথা বলতো এই সমস্যা সেই সমস্যা, তো একদিন বাসায় গেছে পরে উনি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, ওইটা যখন করছে তখন আমি আমার মানে মনে হলো এটা একটা খারাপ জিনিস, আমি কিন্তু ওটা অতটা ইনি নাই, আমি ওই রান্নাঘরে যায় কান্না করতেছিলাম, এমন কান্না করছি উনি আবার বুঝতে পারেন এই জিনিসটা, তখন আবার দরজার মানে গেটের ফাঁক দিয়ে দেখতেছে আমি কান্না করতেছি, উনি হয়তো ভাবছে কি রে কি করলাম এটা, বা যাই হোক আবেগের বসে করে ফেলছে। পরে যখন এরকম কিছু হয়েছে তখন উনি আবার মনে মনে একটা জিনিস ভাবছে, তাহলে ওর যখন আমি এই ক্ষতিটা করছি তাহলে ওকে আমি বিয়ে করবো, মানে এটা ওনার মনে ভাবনা। আর আমার কথা হলো আমি যখন ওনার সাথে উনি আমার সাথে এটা করছে আমি ভাবতে পারিনি কেন আমার সাথে এরকম করলো,
মানে কি করলো আপনার সাথে,
মানে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো,
চেষ্টা করলো,
হ্যাঁ। পরে শেষে আমি যখন এটা মানে উনি এরকম করলো আমি খুব ভয় পেয়ে গেছি।
ওকে, মানে এই যে একটু আগে বলেছিলাম যে নারীরা এই সমাজে প্রায় কিন্তু এরকম শিকার হয় পুরুষদের দ্বারা, পুরুষ শাসিত সমাজ এই কারণে হয়তো বা, নাকি চারিত্রিক এই অংশটার মানে চরিতার্থ করার জন্য এই কাজগুলো করা হয়। সবার মধ্যেই ম্যাক্সিমাম মানে যতগুলো গল্প শুনি, মানুষের হৃদয় বিদারক গল্পগুলো শুনি, তার মধ্যে এটাই কিন্তু প্রধান হয়ে দাঁড়ায়। এবং এটা একটা নারীর জন্য কতখানি যে অসম্মানের এবং কষ্টের, এটা একমাত্র নারী ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। সো প্লিজ একটু উপলব্ধি করার চেষ্টা করুন, উপলব্ধি বা রিয়েলাইজেশন হচ্ছে আসল জিনিস, যেটা করতে পারলে যে কোনো কাজেই আপনি ইনিশিয়েটিভ নেবেন অথবা নেবেন না, আপনি আগাবেন অথবা আগাবেন না, এটা হয়ে থাকে উপলব্ধি করতে পারলে। আজকের এই গল্পটা চিলড্রেন অ্যাবিউজ এবং নারীর প্রতি যে অসম্মান আমরা করে থাকি, অত্যাচার বলবো না বা নির্যাতন বলবো না, অসম্মান বলবো, পাপ বলবো, সেই গল্পগুলো অনেকখানি উঠে আসবে আজকের এই গল্পে। এবং একটা জীবনের গল্প যখন এখানে আমরা প্রেজেন্ট করি সেটার মধ্যে এমন কিছু থাকে যেটা আপনার জন্য লেসন হয়, আজকেও তাই হবে। গল্পটা শুরু হলো মাত্র, বিভিন্ন সময়ের মোড়টা ঘুরতে থাকবে, তো প্লিজ কেউ কোথাও যাবেন না। আর যে সেতু আছে আপনার সাথে এবং শুনছেন ABC রেডিও 89.2 FM, ক্লোজ আপ প্রেজেন্ট হলো 920 অনুষ্ঠানটি চলছে এখানে। আর ছোট বিরতি নিব, 4 মিনিটের বিরতি, তারপরে ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920, Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছি আপনার সাথে এবং ABC রেডিও 89.2 FM আপনি শুনছেন। আর রাবের জীবনের গল্প আমরা শুনছি, রাবের কাছে ফিরছি, কিন্তু তার আগে ফোন নম্বরটা একটু জানিয়ে দিই সবাইকে যারা ফোন করে এখানে এসে জীবনের গল্পগুলো বলতে চান। নম্বরটি হচ্ছে 09613892892, এখানে ফোন করবেন। আর আর্য সেতু নামে একটি পেজ রয়েছে যেটার ইউআরএল অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/setu.abcradio, এখানে লাইক দিয়ে আপনি কানেক্টেড থাকুন, পেজটি আর্য সেতু নামে আছে এবং আমি আপনার সাথে নিয়মিত যোগাযোগ মেনটেন করি এবং করব সেখানে। যাই হোক, রাবেয়া দ্বিতীয়বারের মতো শিকার হলেন নির্যাতনের, যেটা হয়তো নিজেকে প্রটেস্ট করতে না পারলে অনেক কিছুই হয়ে যেত এবং হয়ও এ সমাজের নারীদের, অনেকেই এর শিকার, অনেকেই অনেক শুনেছেন, অনেকেই দেখেছেন, আমরাও দেখছি। এই ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আজকালকার সমাজে, হয়তো বা আদিকাল থেকেই ছিল। যাই হোক, এই ব্যাপারগুলোই উঠে আসছে, দুই দুইবার ও শিকার হলো পুলিশের নির্যাতনের বা অসম্মানিত হলো সে, তারপর কি হলো দেখি। হ্যাঁ রাবেয়া, তারপর
তারপর ওখান থেকে চলে আসলাম। উনি যখন এরকম কিছু করলো তখন আমি খুব ভয় পেয়ে গেলাম, কি রে উনি এই কাজটা কিভাবে করলো। পরে যাই হোক, ওই যে মিলন ছিল না, ওর সাথে আবার হঠাৎ মাঝে মধ্যে দেখা হতো।
আপনি কি তখন চানমিয়ার ওখান থেকে বের হয়ে আসলেন?
না, বের হয়ে আসিনি, তখন আর কি ওখানেই ছিলাম, আমাদের বাসাই।
মানে ও যে আপনার সাথে যে কাজটা করার চেষ্টা করলো সেটা কি আপনাদের বাসার মধ্যে?
হ্যাঁ।
আচ্ছা,
তারপর কি ওই চানমিয়া মনে মনে খারাপ কিছু ভাবতে পারে যে আমাকে বিয়ে করবে, বা যাই হোক একটা ওই ডিসিশন নিছে। কোনো পাশে আবার একটা সিডি দোকান ছিল, আমরা নিয়ে আসতাম, দেখতাম। তো ওই ভাই আবার ওনার সাথে শেয়ার করছে, এরকম ওনারা কথা বলছে, এই কথাগুলো আবার আমি শুনছিলাম যে কি রে তুই ওর সাথে এরকম করিস, ওরে কি বিয়ে করবি নাকি, আর তোর বউ আছে বাচ্চা আছে, ওরে বিয়ে করলে তো সমস্যা, তোর মা তো তোরে মাইরেই ফেলবে, এরকম আর কি ওনারা কথা টথা বলছে। আর ওর
চামিয়ার বয়স ছিল কত তখন?
কত হবে, 28 বা 30 এরকম হবে। পরে বলতেছে কি যে ওরে কি বিয়ে করবি নাকি, এরকম কিছু ওনারা কথা টথা বলছে। পরে আর কি ওনার মুখে কথাটা শুনছিলাম, তুই যদি বিয়ে করার চিন্তা ভাবনা করিস তাহলে তোর লাইফটা নষ্ট হবে। তো আমার ওই যে বান্ধবী ছিল যার সাথে চাকরি করছে, ও আবার বুঝতে পারছে যে আমি ওই চান্নির সাথে কথা কথা বলি। ও আবার বুঝতে পারে, বলতেছে কি যে দেখ তোর সাথে বেশি কথা বলিস না, ওর বউ আছে বাচ্চা আছে, তুই করে পছন্দ করস? আমি কারে না পছন্দ করি না, সরকার দেখ এই ভুলটা করিস না, করলে তোর কপালে অনেক দুঃখ হবে, কষ্ট হবে। এক পর্যায়ে বিয়ের কথা চলে আসছে, আসার পরে আমি বলছি কি দেখবো, আমিও দেখবো দুই বিয়ে হইলে কেমনে হয় না।
বিয়ের কথা চলে আসছে কিভাবে, মানে আপনাদের মধ্যে কি কিছু একটা ঘোরাঘুরি?
না না, ঘোরাঘুরি চলছিল না, ওই ব্যাপারটা পরে ওনার সাথে আমি কথা বলিনি কিছুদিন। তারপরে উনি সেটা কথা বলছে, আবার ভুল স্বীকার করছে, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এটা সেটা। পরে এক পর্যায়ে ওই যে ওনার যে ওয়াইফের কথা বলতো এটা সেটা, আমি আবার বলতাম যে দুই বিয়ে করলে কি হয়েছে, যারা ছোট বউ মানে যারাই ও যদি স্যাক্রিফাইস করে তাহলে তো কোনো সমস্যা নাই।
কিন্তু আপনার মধ্যে বিয়ে করার একটা মানে আগ্রহ জাগছিল?
না, আমার আগ্রহ জাগছিল বলতে না, মানে এই জিনিসটা যে হয় যে দ্বিতীয় বিয়ে করলে অশান্তি, বা বউরা ছোট বউরা ইচ্ছে করে এমন করে অশান্তি করে, সেটা সেটা আমি ওটা বুঝতে পারি না যে বিয়ে কাকে বলে বা বউ সাথে কি সম্পর্ক, এটা বুঝতে পারি। কিন্তু ওইটা মনে হলো যে এটা মনে হয় হয়তো খারাপ, মানুষের খারাপ মনে করে ওইটা ভাইবা আর কি।
না, মানুষের খারাপ মনে করে, কিন্তু আপনার মধ্যে আসলে কি করে যে ওকে বিয়ে করতে হবে, আপনি সাপোর্ট দিচ্ছেন, ওর স্ত্রী আছে, সমস্যা নাই, তাতে কি হয়? বিয়ের ব্যাপারটা আপনার মধ্যে জাগলো কেন, কি ব্যাপার?
এটা জাগলো কেন এটা আমি তখন বুঝতেই পারিনি, মানে ওই জিনিস ওই যে ওর ওয়াইফটা একটু অন্যরকম, এটা সেটা কষ্ট দেবে, যাই হোক এগুলো আমাকে বলতো, তা আমি ভাবতাম কি থাক কষ্ট দেখে কি হচ্ছে, দ্বিতীয় বিয়ে করলে কোনো সমস্যা না বা এটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে সম্পর্কটা কি যে আজীবনের সম্পর্ক, এই জিনিসটা বুঝতাম না। তো এটা আর কি এরকম ভাবছি, সমস্যা মনে করছি।
আচ্ছা, বিয়ে ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কিছু ছিল না?
ছিল না, হ্যাঁ। পরে যাই হোক, ওর সাথে কথা হয়েছে, তখন আমি পড়ি আবার ফাইভে পড়তেছিলাম, ও আবার আমাকে একটা থ্রি পিস দিছিল, দেওয়ার পরে বলছি কি আমি তোমাকে যে জামা কাপড় গুলো দিছি ওইগুলো তুমি পরে আসবা। তো আমি ওইগুলো পরে গেছিলাম, পরে যাওয়ার পরে আমাকে বলছি কি ঠিকানা দিছে তুমি এখানে ওই রূপনগর শিয়ালবাড়ি ওখানে চলে যেতে বলছে। তা আমি আবার একটু সাহস দেখে চলে গেলাম,
বাসায়
কাউকে বলি নাই।
ওখানে যাবেন কেন, কি
ওই কাজী অফিসে?
কাজী অফিস,
হ্যাঁ।
12 বছর বয়সের একটা মেয়ে, তার মধ্যে বিয়ের অনুপ্রেরণা জাগলো। 12 বছর বয়সের শিশুরা কিন্তু আছে হয়তো বা যারা শুনছেন বাসায় বা আশেপাশে, এ কি বুঝতে পারে বিয়ের, একে আবার বিয়ের ফাঁদে ফেলা হচ্ছে, এগুলো কিন্তু সবই সমাজের শিকার। ফ্যামিলি যদি স্ট্রং হতো, মানে ফ্যামিলি হয়তো ফাইন্যান্সিয়াল অভাব অনটনের কারণে ছেলেমেয়েগুলোরও খেয়াল রাখতে পারছে না, এই একমাত্র কিন্তু এই কারণেই যে বাবা মার অসচেতনতার সৃষ্টি হয় এই অর্থনৈতিক অসচ্ছলতার কারণে। আরো অনেক কিছুই এর পিছনে কাজ করে, এটা একটা মেজর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজকে রাবের জীবনের গল্পটাও কিন্তু সেরকমই, এতখানি গল্প বলে আসলো ওর মা বা বাবার প্রেজেন্স আমরা কতখানি পেয়েছি। তারা কিন্তু জীবিকা বা পেট চালানোর জন্যই কিন্তু ব্যস্ত আছেন, সন্তানের খোঁজ খবর নেওয়ার খুব একটা সময় হয়তো নেই তাদের। বাট একটা সন্তান জন্ম দিলে তার দায়িত্ব পালন করাই কিন্তু বাবা মার একেবারে মুখ্য বা প্রধান দায়িত্ব হিসেবে পৃথিবীতে থাকে। যাই হোক, ওগুলো অনেকেই পালন করতে পারেন না, বিভিন্ন দৈন্যদশা বা বিভিন্ন সামাজিক কি বলে শোষণ পীড়নের চাপে পড়ে। এই গল্পগুলো এই জন্যই প্রচার করি যে এভাবে করে আপনারা হতে দিয়েন না, সমাজটা অ্যাটলিস্ট ঠিক হোক। এই অনুষ্ঠানটা শুধু একটি রেডিও শো নয়, এটা একটা দায়িত্ববোধের জায়গা থেকে অনুষ্ঠানটা আপনাদের সবার জন্য। যাই হোক, তারপরে
বিয়ের কথা যখন বললো তখন বলছি কি এখানে কাজী অফিস আসে চলে আসো, তোর আবার একটা বন্ধু ছিল।
এগুলো বাসায় কিছু জানার নেই?
না, বাসায় কিছু জানাইনি, বাসায় তো আম্মু ছিল না, আম্মু তো চাকরি করতো, আব্বু তেমন থাকতো না। আব্বু আবার ওই যে আমার যে আগের ঘরে যে ভাই বোন ছিল ওখানে মাঝে মধ্যে যেত, প্রতিদিনই যেত, একবার দুবার করে যেত। তো আব্বু তো একটু বয়স্ক ছিল। ওই
ফ্যামিলি কি একই শহরে থাকতো, মানে একই এলাকাতেই থাকতো?
হ্যাঁ, একই এলাকায় বলতো, আমরা শিয়ালবাড়ি থাকতাম, ওরা মিরপুর 2 নম্বর থাকতো হাউসিং।
আচ্ছা, তো আপনার মা কি কিছু বলতেন না, অবজেকশন ছিল না, রাগারাগি সংসারে অশান্তি হতো না এগুলো নিয়ে?
না, আমার ওই আগের ঘরে মা তো মারা গেছে আমি ছোট থাকতে।
মানে আপনার মার কথা বলছেন?
আমার আম্মু না, এগুলো নিয়ে কিছু করতো না আর কি, আম্মু তো আর জানতো না জোনার সাথে আমি কথা বলি বা এরকম পর্যায়ে চলে গেছি। তো এক পর্যায়ে যখন চলে গেছি ওখানে বিয়ে টিয়ে হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি বাসায় আসছি, ও আবার মিলনে একটা কথা বলছিল, বলছে কি রাবেয়া দেখো ওই আরেকটা ছেলের কথা বলতেছে, ওই ছেলেটা না ওয়ার্কশপের দোকানে যে রডের যে কাজগুলো হয় না ওইগুলোর কাজ করে, ওই ছেলেটা ভালো আছে, ওকে তুমি বিয়ে করো। আমি আবার মনে মনে বলতেছি কি দাঁড়াও তোমার দেখাইতেছি, কয়েকদিন পরে আমি বিয়ে করে নি, পরে দেখাবো।
মিলনের ব্যাপারটা ঠিক অসচ্ছ হয়ে গেল যে আপনাকে ভালোবাসবে, আপনাকে বিয়ে করবে এইসব বললো, তারপর হঠাৎ করে বললো যে তুমি আমাকে
ভাই মনে করো, উনি মজা করছে এরকম কিছু হয়তো,
না এক মজাই ছিল। এরকম মজাগুলোই কিন্তু সবাই সবার জীবন নিয়ে করে, এবং মজার পরবর্তীতে যে দুর্দশা বা কষ্ট চলে আসে সেটা নিয়ে ভাবে না। তো একটু প্লিজ মানুষের জীবন নিয়ে, মন নিয়ে বা ইমোশন নিয়ে মজা করার কোনো প্রয়োজন নেই বা করবেন না প্লিজ।
তারপর ওখানে চলে গেলাম কাজী অফিসে, যাওয়ার পরে ওই চানের এক বন্ধু ছিল, কেমন মামা জানি না, আপন মামাই নাকি বলতে পারি না, তো উনিও ছিল আর কি, উকিল হলো, পরে সাক্ষী হলো, তারপরে বিয়ে হয়েছে ওখানে কাজী অফিসে। তো কাজী
আপনার সাথে জানমি আর,
হ্যাঁ কাজী অফিসে যে কাজী বলছে উনি তো অনেক ছোট, ওই মেয়ের নাম নিলে তো পরে সমস্যা হবে, পরে বলছে বয়স একটু বাড়ায় দেন, 19 বছর করে দিছে আমার,
12 বছরের মেয়েকে 19 বছর করা হলো,
করে দিছে। হ্যাঁ আবার ওইটা ছিল আগস্ট মাসের 19 তারিখ, পরে শেষে ওখান থেকে লেখা আমাকে রিক্সা ভাড়া দিয়ে বলছে তুমি রিক্সা করে চলে যাও বাসায়, পরে আমি তোমার আম্মুর সাথে কথা বলবো, ঠিক আছে চান মিয়া বললো এই কথাটা। আমি মনে মনে ভাবছি থাকে যা হবার হয়েছে, মানে এটা আর কি ভাবছি যে এটা কিছু কোনো বিষয় না, বড় কোনো ব্যাপার না। পরে যখন বাসা আসছি, ওর আগের দিন দুই দিন আগে আবার আমার পরীক্ষা ছিল, আমি পড়ার এক্সামিনেশন নেওয়ার জন্যই করছি, পরে একদিন চান আসছে, আসার পরে আমার আম্মুকে বলতেছে যে খালা একটু বাইরে আসেন, ঘরে ছিল বলতেছি কেমন এমন, পরে আমার আম্মু তো মাথায় হাত দিয়ে বসে পড়ছে, এইগুলো তুমি কি বললা, তুমি এই কাজটা কেমনে করলা, ও না হলে ছোট, তুমি তো ছোট না, তুমি আমার মেয়ের জীবনটা কি লেগে নষ্ট করলা, যে দেখেন খালা কিছু হইব না, মানে উনি বুঝাই দিল আম্মুকে, আম্মু তো কান্না করতেছে, আম্মু তো কান্না থামে না, আমার আম্মু আমাকে কিছু বলে নাই, কি বলবে মানে বলার মতো কোনো ভাষাই নেই ওনার, শুধু কান্নাই করলো। পরে যাই হোক এরকম কিছুদিন গেলো, যাওয়ার পর একদিন চান মিয়া আমাদের ফোন দিল কি ও আবার আপনার কাশিমপুর আসতো না কোনা বাড়ি, ওখানে আবার ওর আরেক বন্ধু ছিল, ওখানে ওই বন্ধুর বাসায় ও ছিল, বন্ধুর মা বাবাও ছিল, তো আমাকে ফোন দিয়ে বলছে কি যাওয়ার জন্য। পরে আমি একদিন মানে ফাঁকে কি একটা কথা বলে গেছি, সাহস করে চলে গেছি সোনাবাড়ির বাসে চলে গেছি, কাশিমপুর যায় নামবো, পরে রাস্তায় ওই চান্নে দাঁড়িয়ে রয়েছে, হাত ইশারা দিল, পরে আমি নামছি, নামার পরে ওই বাসায় ছিলাম আর কি রাত্রেবেলা। তো থাকার পরে যে স্বামী স্ত্রী সম্পর্ক বা কি জিনিস এগুলো না আমি বুঝতাম না, তো ইমোশনাল এমন কিছু বসে রয়েছে, আমি ওর পায়ের উপরে মাথা দিয়ে শুয়েছিলাম এরকম, পরে ওরকম আমার পায়ের উপরে শুয়েছে, আমি মাথা হাতে দিয়েছি, কিন্তু আমার মধ্যে মানে ওরকম কিছু নাই যে ভালোবাসার লোক বা স্বামী স্ত্রীর লোক, ওরকম কিছু না, মনে হলো যে একটা স্বামী স্ত্রীর যে সম্পর্ক রিলেশনটা হয় ফিজিক্যাল রিলেশন, তো ওই জিনিসটা না আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি বলতে ও আর কি ওরকম কিছু চেষ্টা করতেছে, আমি বলতেছি কি রে উনি এরকম করতেছে কেন, আমার জামা ধরতেছে, আমি টাইনে টাইনে নামায় ফেলতেছি, কি ব্যাপার এমন করতেছে কেন। তো আমি এক পর্যায়ে একটু অন্যরকম হয়ে গেলাম, তখন আর কি বুঝতে পারিনি তো ফার্স্ট ওই দিন। তো
ওখানে কি রাতে থাকলেন আপনি?
হ্যাঁ রাতে থাকলাম।
আপনার মাকে কিছু বলেননি?
না।
আপনার মাও আপনাদের বিয়ে নিয়ে বেশি উৎসাহ করলো না?
না করলো না, করলে তো মান সম্মানের একটা ব্যাপার আছে, যাই হোক আমরা
না মান সম্মানের ব্যাপার তো অবশ্যই আছে, যাই হোক ওটা গেল, কিন্তু যে আপনি না বলে চলে আসলেন আবার থাকলেন, আপনার কি মানে মনে হয়নি যে খুঁজবে আপনাকে?
না আম্মুকে কি জানো একটা কথা বলছিলাম, আমার শিওর মনে নাই, যাই হোক ও তখন তো বিয়ে হয়েছে, হয়তো তানের কথা বলেই গেছিলাম। তো পরে যখন ওখানে ছিলাম রাত্রে, তো এক পর্যায়ে এরকম একটা চেষ্টা করলো, তো হলো না, না হওয়ার পর বন্ধুর কাছে আবার রাত্রিবেলা চলে গেলো 10টা 11টা 12টার দিকে, যাওয়ার পর ওর সাথে শেয়ার করলো এমন সেমন। তারপরে যখন সকাল হলো, সকাল হওয়ার সাথে সাথে ওই চানের মা কিভাবে যেন খোঁজ খবর নিয়ে চলে আসলো।
চলে আসলো কোথায়?
ওই ওর বন্ধুর বাসায়, কোনা
বাসায়। আপনি তখন ওইখানে?
হ্যাঁ ওর সাথেই ছিলাম। পরে এক পর্যায়ে কি করলো, চান বের হয়ে আমি আবার গোসলের জন্য বের হয়েছি, তো ওর যে বন্ধুর মা আছে উনি আমাকে আবার কাপড় দিছিল, কাপড়টা পরে বাথরুমে লুকাইছিলাম। চান কি যেন করলো, পলাইলো না কি যেন মনে নাই, পরে কি করলো ওর মা যখন ঘরে ঢুকছে না, তো দরজাটা লাগাই দিচ্ছে, দরজা লাগাই দিয়ে আমাকে বাথরুম থেকে বের করে নিয়ে দৌড় মানে খুব চালু করে হাঁটলো, হাইটা ওখান থেকে সরে আরেক জায়গায় গেলো। যাওয়ার পরে ওখানে আবার ওরা এক বোন বানাইছে, মানে ধর্মের বোন না কি যেন বানাইছে, ওই বাসায় গেলাম, গোসল টোসল করে খাওয়া দাওয়া করলাম, করার পরে এক পর্যায়ে ওর বোন বললো এটা করলি কেন, সে এই সেই অনেক কথা। ওখান থেকে কি করলাম, ও খবর নিল ওর মা আছে কিনা, আসেন না চলে গেছে, পরে চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা আবার ওখানেই গেছি, ওই বন্ধুর বাসায় গেছি, ওখানে রাত্রে ছিলাম, সকালবেলা আসছে, আবার সকালবেলা আসছে, ভোরবেলা একদম চানের মা দরজা বাইরে ভেঙে ফেলতেছে।
উনি খবর পাইলো কিভাবে? চানের এক ফ্রেন্ডের বাসায় আছেন আপনি,
আবার ও হ্যাঁ ওই যে বোনের বাসায় গেল, যে ধর্মের বোন, উনি আবার খবর দিচ্ছে।
আচ্ছা,
পরে উনি আবার একটা ট্যাক্সি নিয়ে চলে গেছে, যাওয়ার পরে ওই বোনটাকে সহ নিয়ে গেছে। মা যখন আসছে দরজা বাইরে ভাঙিয়ে ফেলতেছে, এই দরজা খোল খোল বকাবকি করতেছে। পরে শেষে যখন খুলছে, চান কি করছে, এক পর্যায়ে মাকে দেখে আলনার নিচে পলায় গেছে। ওর মা যখন আমাকে দেখছে, দেখে আমাকে ধরছে, ধরে ওর বোন আসছে, ওই যে যে ধর্মের বোন বানাইছে, ওনার হাতে তুইলা দিছে, তুইলা দেবো চলে নিয়ে গাড়িতে নিয়ে বসা, জোর করে ধরে, হাত ধরে শক্ত করে ধরে নিয়ে বসায় দিছে গাড়িতে। পরে ওই চানেরে খুঁজছে, উনি তো বুঝতে পারছে যে এই ঘরে হয়তো লুকাইছে, জুতা যেহেতু আছে বাহিরে, পরে খুঁজে বের করছে, বের করে নিয়ে ওরও বসাইছে। বসানোর পর আমাদের গলায় স্বর্ণের চেন রাতে দিছিল, বলছে কি এটা তুমি পরো, দেওয়ার পর ওইটা আবার সকালে ওর মা আবার যখন গাড়িতে বসে তখন খুলে নিয়ে গেছে।
আচ্ছা,
পরে ওখান থেকে আবার সরাসরি ওদের বাসায় নিয়ে গেছে।
আপনাদেরকে নিয়ে চলে গেছে?
হ্যাঁ, পরে শেষে ওখানে যখন নিয়ে গেছে, আমাকে একটা ঘরে আটকায় রাখছে। ওর যে ওরা যে হাজবেন্ড রয়েছে যে রুমে থাকতো, ওই রুমে আবার চানকে রাখছে আটকে। তোর মা বলতেছে কি যে ও বিবাহিত ছেলে, ওরে বিয়ে করলি কেন, আমার তো আরেকটা ছেলে ছিল, ওরে বিয়ে করতি। পরে শেষে বকা দেওয়ার পরে আরো মানুষ আসতেছে, এখন ওই যে ঘরে যে জালনা ছিল না, সবাই উকি মারতেছে আমাকে দেখার জন্য, মেয়েটাকে মেয়েটাকে বুঝে নিত এলাকায় কিছু হলে, মানে মানুষ সমস্যাটা শুনে না কিন্তু সমস্যা আরো বাইরে যায়, সবাই দেখতে আসছে, মহিলারা বেশি আসছে,
মহিলারা বেশি আসছে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ব্যাপারটা হচ্ছে যে মানুষ কেউ যদি বিপদে পড়ে, তার বিপদগুলো টেনে হিচড়ে একেবারে সামনে নিয়ে আসে, সবার সম্মুখে তুলে ধরে, মানে ওই বিপদ থেকে তাকে উদ্ধার করে বের করে নিয়ে আসার মতো মানসিকতা কারো
নাই।
তো এই ব্যাপারটাও কিন্তু আরেকটা ব্যাপার, এই সমাজে হর হামেশাই ঘুরছে, এটা কি একেবারে বাই বর্ন একটা নেচার কিনা, এটাও আমার একটা কোয়েশ্চেন থাকলো। তারপর
ওই রুমের ভিতরে সবাই উকি ঝুঁকি মারে, কি ব্যাপার, কে মেয়েটা কে, আমি আবার কি করছি, মানুষকে দেখে আমার নিজেরও তো একটা লজ্জার ব্যাপার, আমি তো বুঝতে পারি না, বুঝি না এটা ভুল হলেও, কিন্তু মানুষ তো আর এটা ভুল ভাবতেছে না, ইচ্ছে করেই করছি, এটা সবাই ভাবতেছে। তো আমি আবার দরজার এই পাশে লুকায় এসেছি, তো আমাকে বকতেছে, এই এদিকে বাইরে হয়ে আস, দেখি চেহারাটা কেমন, সে মানে এক একজন এক এক কথা বলতেছে। পরে শেষে আমি বের হইনি, দরজা লাগে আমিও ভিতরে লাগিয়ে রাখছি, ওরা দরজা ধাক্কা ধাক্কি করতেছে খোলার জন্য, আমি খুলি না, আমি চুপ করে বসে, আর ওই ঘরটার মধ্যে না পানি, তো আমি পানির মধ্যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম।
ঘরের মধ্যে পানি কেন?
বৃষ্টি আসছিল তখন ওই ঘরের মধ্যে পানি ছিল একটু। পরে এরকম ওই সারাদিন চলে গেছে, সন্ধ্যার দিকে সমাধান করলো কি যে মেয়ে মেয়ের বাসায় চলে যাবে, ছেলে এখানেই থাকবে, পরে সমস্যার সমাধান করা হবে। এখানে আরেকটা মিস্টেক আছে, ওই যে চাম যখন বিয়ে করছে শুনছে না, ওর মা বউ ওরা আবার চলে গেছে আমাদের বাসায়, তখন বলছে কি এই চান কই, আমি কি চান কি ছোট জিনিস নাকি, যে খেলার জিনিস যে নিয়ে লুকা রাখলাম খেলনা, মানে আমি আবার একটু রাগ হয়ে বললাম। পরে আমার ধাক্কা দিয়ে সরাই ঘরে খুঁজাখুঁজি করে চলে গেছিল, এটা মানে ওই যে আগে যখন শুনছে প্রথম প্রথম, তখন আমার আম্মুকে অনেক অপমান করছে, আর যখন এই যে আমাকে ধরে নিয়ে আসলো না, তখন আমার আম্মুকে নাকি অনেক অপমান করছে, মারার চেষ্টা করছিল ওই চানের মা।
আচ্ছা,
পরে শেষে আমি যখন ওখানে থেকে আমাদের পাঠিয়ে দিল বাসায়, এক পর্যায়ে ওদের কথা হইলো গিয়ে কি আমার সাথে ওর ডিভোর্স করাই দিবে, ওর বাবা মা মানে সবাই কথা বললো। আমার আম্মু বলতেছে তাই ভালো হবে, এখন ওই চানের মা বলতেছে কি তোমার মেয়ের যদি কোনো জায়গায় বিয়ে দাও তাহলে সমস্যা নাই, যা লাগবে আমি দিব, সমস্যা নেই, এগুলো আবার বলছে আমার আম্মুকে। পরে যাই হোক, এই ডিভোর্সের কথা বলতে বলতে আমাকে নিয়ে গেছে কোর্টে, ওই যে সদরঘাট একটা হাইকোর্ট আছে ওখানে নিয়ে গেছে। ছাড়াছাড়ি হলে কথা বলা যায় না বা সম্পর্ক থাকে না, এগুলো কিন্তু আমি বুঝিও না, আমি জানিও না, বলছে ছাড়াছাড়ি করবে, তো আমি ভাবছি করুক না সমস্যা কি, করলে যদি ভালো হয় তাই করবে, তো এগুলোও কিন্তু আমি গুরুত্ব দিই নাই। তো এক পর্যায়ে ওখানে যাওয়ার পরে সম্পর্কটা ডিসকাস করে ফেললো, আমি আবার খুব কান্না করছি যে সম্পর্ক তো হয়েছে এখন তো একটু বুঝি, আমি খুব কান্না করতাম, একা একা মনের কষ্টটা মানে কষ্টের গানগুলো শুনতাম, খারাপ লাগতো। তো এক পর্যায়ে চানের সাথে না যোগাযোগ করার চেষ্টা করতাম যে একটু দেখা করি বা খারাপ লাগতো, হ্যাঁ হয়ে গেল। পরে ওর সাথে একটু দেখা দেখা করতাম, মাঝে মধ্যে চেষ্টা করতাম, তো বাসা থেকে না ওর মা লোক রাখে দিত চানের মা, যে আমি ওর সাথে দেখা করি কিনা, কথা বলি কিনা। পরে শেষে ওই যে পাশে দোকানে যে সিডি দোকানের যে ভাইয়াটা ছিল না, উনি আবার বলছে কি যে চানের কাছটা কিন্তু ঠিক করলো না, মেয়েটার জীবন নষ্ট করে দিলা, ঠিক আছে, এই কথাটা আবার উনি আমাকে একদিন বলছিল। পরে ওখান থেকে যখন চানের সাথে সম্পর্ক শেষ ওরা বলে, আমি কিন্তু বুঝতে পারি নাই, পরে এরপরে আপনার দুই তিন মাস পরে চান আবার আমার সাথে যোগাযোগ করতেছে, ও যেখানে দোকান ছিল ওখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেছে, ওই যে রূপনগর যেখানে আমাদের কাজী অফিস ছিল ওখানে দোকান নিয়ে চলে গেছে।
মানে ডিভোর্স হলো তো দুজনের সম্মতিতেই তো ডিভোর্স হতে হয় না?
হ্যাঁ।
তো চান কি ইজিলি ডিভোর্স পেপার সাইন করলো?
হ্যাঁ, ওর মার ভয়, ওর মাকে সবাই ডরায়। হ্যাঁ।
আচ্ছা, মা কি একটু রাগী স্বভাবের ছিলেন?
হ্যাঁ, রাগী স্বভাব, বদমেজাজিও ছিলেন, ব্যবহারও খুব খারাপ
খারাপ ছিলেন।
হ্যাঁ।
আচ্ছা, যাই হোক, যে একটা ছেলে খেলা হয়ে গেল এখানে, চান হয়তো তার সংসারে টুকিটাকি কিছু অশান্তির জন্য হয়তো তার প্রথম স্ত্রীর সাথে মনোমালিন্য বা যে কোনো কিছু হতেই পারে, এটার উপর ডিপেন্ড করেই একটা মেয়ে যাকে হয়তো তার মানে মন ভুলিয়ে বিয়ে করে নিতে সমস্যা হবে না, 12 বছরের একটা মেয়ে তাকে সে ভুলিয়ে বানিয়ে বিয়ে করে ফেললো, এটা তার কাছে একটা ছেলে খেলাই ছিল। তো এরকম ছেলে খেলাগুলো না ঘটানোই কিন্তু উত্তম, কারণ এর পরবর্তীতে যা ঘটে সেগুলো কিন্তু খুব সুখকর হয় না এবং সেটা জিয়ার কিন্তু সারা জীবন ধরে জানতে হয়। এবং আজকের গল্পেই হয়তো তার একটা নমুনা আপনি দেখতে পাবেন। এই যে 24 বছর বয়সী রাবিয়া আমার সামনে বসে আছে, 12 বছর বয়সে তার প্রথম বিয়ে হয়ে গেল এবং তার কিছুদিন দুদিনের পরে ডিভোর্স হয়ে গেল, মাসখানিক পরে ডিভোর্স হয়ে গেল। ভেরি স্ট্রেঞ্জ, এটা পুতুল খেলা বা খেলনা জাতীয় একটা জিনিস আমার কাছে কিছুই মনে হচ্ছে না। তারপরে দেখি ওর জীবনে আর কি কি ঘটে।
তারপরে ওখান থেকে আর কি চানার সাথে যোগাযোগ করে, ফোন টোন দেয়, দেওয়ার পরে ও করছে কি, ওই বোটানিক্যাল গার্ডেন আছে না, ওইটার পিছনে বাসা নেয়, ভাড়া নেয়। তো আমার সাথে একদিন বলছে কি, আমার সাথে একটু দেখা করো। দেখা করার পরে বলতেছে, মানে একটু ইমোশনাল হয়ে দেখাইতেছে, বলতেছে দেখো আমার মা তো কিরকম তুমি জানো। তারপরে তো বাসায় আমার সাথে কি একটা অবস্থা হয়েছে এটা সেটা অনেক কিছু বললো। আমার আম্মু তো খুব কান্না করে, খুব কষ্ট না মনে যে মেয়েটা কি করলো আর কি কষ্ট পেলাম। একটা জিনিস বলি, আমার আব্বু বয়স এত বেশি হয়েছে, আব্বুর যে নাতনি ওনার বয়সেই হবে আমার আম্মুর বয়স। সেটা এখন বুঝি যে স্বামী স্ত্রী যে সম্পর্ক, যে স্বামীর কাছে একটা ইচ্ছা পূরণ বা শখ আহ্লাদ এগুলো কখন না পূরণ করতে পারেনি, এখনো অনেক কষ্ট করে। আমার জন্য আমার আম্মু এত কষ্ট পাইছে, নিজেকে মনে হয় কি কোনোদিন ক্ষমা করতে পারবো না। যাই হোক, ওখান থেকে ওখানে আবার আমি চলে গেলাম, একবারে চলে গিয়ে ওখানে থাকলাম কিছুদিন। ও আবার প্রতিদিন আসতো না, মাঝে মধ্যে একদিন আইসা রাত্রে থাকতো, আবার সকালে চলে যেত, সারাদিন আর আসতো না। এমনি বাজার টাজার পাঠাইতো, যা লাগতো আর কি দিত, এমনি পোশাক আশাক বা অন্য অন্য জিনিসপত্র এইগুলো কখনো ইচ্ছা করে কিনে দেয় না, আমি এমনি হয়তো চাইতাম। রাখতো না ও আমার সাথে ওই যে সম্পর্ক, ঘর নিচ্ছে আমাকে নিয়ে গেছে, নিয়ে ওখানে আমাকে একটা টিভি দিছে, একটা ডিভিডি দিছে, একটা খাট কিনে দিছে, দেওয়ার পরে ওখানে থাকার জন্য হাড়ি পাতিল মানে যা লাগে টুকিটাকি এগুলো নিয়ে দিছে।
আপনি একাই থাকতেন?
হ্যাঁ, এখানে একাই থাকতাম। ওখানে ভীষণ জঙ্গল, এই পিছনে বাসা তো, তো রাত্রেবেলা ওই শিয়াল টিয়াল ডাকতো, কি লাগতো। কিন্তু আমার একটু সাহসী বলতে কি, আমি একটু ডান পিঠে স্বভাবের মানে একটু ভয় কম পাই। ওখানে থাকলাম কিছুদিন, এরকম হইলো। হওয়ার পরে ওর বউ আবার ডেলিভারি, চানের বউ, মানে যখন হওয়ার সময় হয়ে আসছে, বাসায় যখন ছিলাম তখন শুনছে ওর বউ মেডিকেলে, মানে বেবি হবে, তো তো এক পর্যায়ে বউ মারা যায়
মেডিকেলে।
হ্যাঁ, ওর বেবিটাও হয় না, একটা ছেলে হয়। খুব খুশি হয়েছে আমাকে ফোন দিয়ে, জানো আমার না একটা ছেলে হবে, খুব খুশি হয়েছে। পরে ওর বউ মেডিকেলে 2-3 দিন ভর্তি ছিল, পরে মারা যায়। মারা যাওয়ার পরে বাসায় নিয়ে আসে, আসার পরে চান অনেক কানাকাটি করে, তো চানের মা ভাবে কি, ওর মা বলে কি আমি ওরে তাবিজ টাবিজ করে এটা সেটা করে মেরে ফেলছি, মানে ওর মার ধারণা এটা আর কি।
ওকে, আপনার স্বামীর প্রথম স্ত্রী মারা গেল এবং আপনার শাশুড়ি আপনাকে দোষারোপ করলো, ভেরি সিম্পল। এরকম ব্যাপারগুলো আমরা হর হামেশাই দেখে থাকি, আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি এমনই। গল্পটা খুবই সাধারণ বাংলার চিত্র এখানে উঠে আসছে, বাংলার ঘরে ঘরে যা ঘটে থাকে সেই চিত্রগুলো এখানে উঠে আসছে। এবং এই অনুষ্ঠানটার উদ্দেশ্যই এটা যে অন্তত সময়টা বদলে গেছে, এই সময়ের সাথে তাল মেলাতে হলে আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে, এবং সেই মেসেজটা দেওয়াই আজকের এই গল্পের মূল উদ্দেশ্য। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছি আপনার সাথে, আর সময় এখন রাত 12টা। এই সময় পর্যন্ত সবাই শুনছেন মনোযোগ দিয়ে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং গল্পটার ডাইমেনশন আপনি দেখতে পাবেন, মানুষের জীবন নিয়েই তো এই অনুষ্ঠানটা। জীবনে অনেক কিছুই ঘটে, খুঁটিনাটি অনেক কিছুই একটা পর্যায়ে অনেক বড় বা মেজর ইস্যু হয়ে দাঁড়ায়। অনেক আগে আপনার জীবনে ছোট একটা ঘটনা ঘটেছে, আর সেটার জের ধরেই জীবনে আরো অনেক অনেক ঘটনা ঘটে, এবং সেগুলোর সংমিশ্রণে আপনার জীবনটা হয় ভালোর দিকে যায়, হয় ধ্বংস হয়ে যায়, হয় সেখানে স্টপ হয়। সবকিছু কিন্তু খুঁটিনাটি ঘটনার উপর নির্ভর করেই হয়, আর জীবন যে কল্পনার চেয়েও বেশি কিছু এই ব্যাপারটা আসলে খুঁটিনাটি বিষয়গুলো বিবেচনা করলে, একটু গভীরভাবে চিন্তা করলে উপলব্ধি করা যায়। আজকে রাবেয়া রয়েছে আমাদের সাথে, রাবেয়ার জীবনের গল্পটা আপনারা শুনছেন। খুঁটিনাটি কিছু জিনিস সামনে চলে আসছে এবং এগুলোর সংমিশ্রণে ওর জীবনের আজকের যে কি পরিণতি, 24 বছর বয়স মাত্র, এখান থেকে সামনের দিকে মানে সুন্দরভাবে এগিয়ে যাওয়াটা কতখানি স্মুথ হবে, সহজ হবে কি হবে না, সবকিছু নির্ভর করে ওর অতীতের ঘটনাগুলো, ভুলগুলো বা জীবনের অসংলগ্নতা, এগুলো সংমিশ্রণ। রাবেয়া, তারপরে যেখান থেকে আমরা বিরতি নিয়েছিলাম, প্লিজ শুরু করুন।
তো সানের মা ভাবে কি আমি ওরে তাবিশ তাবিশ করে এটা সেটা করে মেরে ফেলছি, মানে ওর মার ধারণা এটা আর কি। পরে শেষে যাই হোক, আমার আম্মু দেখতে গেছিল কিনা খেয়াল নাই, কিন্তু আমি যাইতে চাইছি, সবাই আমাকে না করছে। তো গেলে ওখানে যদি পরিস্থিতি খারাপ হয় বা তোমাকে মারতে চায়, তো আমি আর যাইনি। পরে আমারও খুব কষ্ট হয়েছে, আমিও কান্নাকাটি করছি। তারপরে আমি ভাবছি কি হয়তো, তো আমি ভাবছি কেন, সবাই ভাবছে হয়তো আমাকে নিবে। তো চানের মা আমাকে নিবে না, মাইনা নিবে না। তো চান আমার সাথে ওই যে বাসা ছেড়ে চলে আসছে, পরে আর যোগাযোগ রাখে নাই ওখান থেকে। একদিন আমাকে কি করছে, আমি চানের দোকানের সামনে আসছি, ওর মা আমাকে চান বাসায় না এসে আমাকে ধরে ফেলছে। ধরে ফেলে আমাকে রাস্তার মধ্যে অপমান অপদস্থ করছে। পরে আশেপাশে একটা ছেলে ছিল, ও আমাকে আবার ডাকতেছে। আমি যখন কান্না করে আসতেছি তখন বলতেছে, আপু একটু শুনেন। আমি বলি, বলেন, বলতেছি কি যে এটা কি হয় আপনার। আমি বলতেছি, আমার শাশুড়ি আপনার সাথে এরকম বিহেভ করলো কেন, কি হয়েছে। আমি কিনা কিছু হয় নাই। পরে আমি কানাকাটি করে চলে গেছি। পরে এখানে আরেকটা কথা বলি, ওই যে চান যখন আমাকে প্রথম প্রথম যখন বিয়ে হয়, ওই কাশিমপুর যাওয়ার পরে আবার একবার আমাকে নিয়ে চিটাগাং চলে যায়। ওখানে আবার ওর একটা খালাতো ভাই ছিল। ওই চিটাগাং যখন চলে যায় তখন ওখান থেকে ঘুরে আমাকে আবার নিয়ে কাশপুরে থাকে। এই ঘটনাটা হলো আপনার বিয়ের 10-15 দিন পর,
মানে প্রথমবার যখন এক ফ্রেন্ডের বাসায় গেল।
হ্যাঁ হ্যাঁ, ওইটা যাওয়ার পরে ওর মাঝে আমাকে ধরে ফেলে। এর আগে আমাকে কি করে, ও নিয়ে যায়, নিয়ে ওই যে কাশপুর একটা বাসায় ভাড়া থাকি, ওখানেও আমার সাথে একসাথেই ছিল। ও বলতেছি কি, রাবেয়া তুমি থাকো, আমি কাজের চেষ্টা করি। এরকম 10-15 দিন, বেশি দিনও না, থাকার পরে ওখানে সবকিছু কিনে। কিনার পরে কি করে, এখানে আবার ও একটু ফ্রড করছে। ফ্রড কিরকম, একটু বন্ধু ছিল ওখানে, একসাথে কাজ শিখছে। তো তো ও বলতেছে কি, ওর বন্ধুর বাসায় থাকি, ওর মারে খবর দিয়ে আমার বাসায় পাঠাইছে আমাকে ধরার জন্য। তোর মা, ওর মামা আর একটা লোক নিয়ে পরে ওই বাসায় গেছে। আমি কিন্তু চান কিন্তু আমার সাথে যোগাযোগ করেন, এক সপ্তাহের মতো হয়েছে।
আচ্ছা, কে খবর পাঠাইছে?
চান ওর মাকে খবর পাঠাইছে আমাকে ধরার জন্য।
কেন, মানে
সেটা তো আমি জানি না। পরে শেষে কি করলো, এখানে ও যখন আমাকে ধরাই দিবে এটা ও ভাবছে, ও কিন্তু আমার সাথে এর মধ্যে যে বাসা থেকে চলে গেছে মিথ্যে কথা বলে, বাসায় 1000 টাকা ছিল, এই টাকা নিয়ে গেছে, ঘরে একটা টাকাও ছিল না। আমি খুব কষ্ট করছিলাম, খাবারটা আমি খাইও নাই ঠিক মতো। পরে বাড়িয়ালি খালা ছিল, উনি আমার খাওয়াইছে। একটা লোক ছিল যার জিম্মিতে আমাদের ঘর নিয়ে দিছে, যে বড় ভাই, উনি আবার কি করছে, উনি আমার দায়িত্ব নিছে। দায়িত্ব নিছে বলতে, এখন তো চান নাই, কি করবে, আমি 1 সপ্তাহ মতো হয়ে গেছি, আমার পরনের কাপড়ও ভালো ছিল না, ছিঁড়া কাপড়ও পরেছিলাম। পরে ওই ভাইয়া করছে কি, আমাকে মার্কেটে নিয়ে গেছে, বাড়িয়ালি সহ নিয়ে দিয়েছে, জামা কাপড় দিছে। তার কিছুদিন পরে, 5-6 দিন পরে, ওই চান আমার সাথে কিন্তু যোগাযোগ নাই, কিন্তু আমি আশায় আছি যে ও আসবে। রাতের বেলা যখন ঘুমাইতাম না, ওর পরনের কাপড় গুলো আমি সাথে নিয়ে ঘুমাইতাম, মানে ওইগুলো নিয়ে মনে হয়তো কি দরজার দিকে তাকিয়ে থাকতাম যে ও মনে হয় আসবে। পরে আমার অনেক খারাপ লাগছে, আমি কই কি রে, এমন একটা মানুষ হইতে পারে নাকি, ওর মার হাতে ধরা পড়ে গেলো, মানে আমার মনে মনে একটা ভয়,
অনেক কিছু চিন্তা। মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে আপনি চলে গেলেন ওর সাথে, ভাবলেন না? 11-12 বছর বয়সী একটা বাচ্চা, এটা বাচ্চাই তো, বাচ্চার মনের মধ্যে আর কি বা থাকতে পারে, একটাই ভরসা, সে ভরসার উপর ডিপেন্ড করে চলে গেল, মানে নিষ্ঠুর একটা সময় কাটাচ্ছেন।
পরে একটা লোক খারাপ চিন্তা ভাবনা করছে যে এই মেয়েটা একা একা থাকে, তো এই মেয়েটাকে মনে কিছু করবো, এটা আর কি বাড়িয়ালি এক পাশে ভাড়াকে আমাকে বলছে, তো তুমি যে একা একা থাকো, তোমার নিয়ে তো খারাপ কিছু চিন্তা ভাবনা করতেছে। পরে একদিন বসে বসে মাথা দেখাইতেছে এক ভাড়াটাকে দিয়ে, পরে চানের মা চলে আসবে, ওর মামা আর একটা লোককে নিয়ে চলে আসবে, আর সে সরাসরি আমার সামনে দিয়ে হাইটে ভিতরে চলে গেলো। চলে যায়, বাড়িওয়ালার সাথে কথা বললো, কথা বলে ওখানে কি যেন একটা সমাধান করলো। পরে শেষে আমাকে নিয়ে গেলো ওখান থেকে। নিয়ে যাওয়ার পর আমার আম্মুর হাতে আমাকে বুঝাই দিচ্ছে, এটা কিন্তু ওই যে আমাদের যে ডিভোর্স হয় এটার আগে।
যাই হোক প্রিয় শ্রোতা, আমরা একটু পিছনে চলে গেছি, মানে এই ঘটনাটা আর একটু আগেই আসার কথা ছিল। যাই হোক, একই রকমের ঘটনা রিপিটেশনই তো হচ্ছে, তো কোনটা আগে কোনটা পরে এটা এই ক্ষেত্রে হয়তো খুব একটা এফেক্টিভ হবে না। ওর মার কাছে ধরা খাওয়ার আগের ঘটনা এটা, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। হ্যাঁ, তারপরে
ওই যে চানের বউ মারা যায়, যাওয়ার পরে কবর টবর দিয়ে আসে, চান আমার সাথে যোগাযোগ রাখে না।
আপনার মাকে প্রথমবার হচ্ছে চিটাগাং থেকে কোথায় কাঁচপুর থেকে আপনাকে নিয়ে আসলো, আপনার মা নিয়ে আসলো?
না,
চানের মা নিয়ে আসছে। আচ্ছা,
এই হচ্ছে দ্বিতীয়বার উনি নিয়ে আসছে।
দ্বিতীয়বার উনি নিয়ে আসছে,
হ্যাঁ, আমার আম্মুকে নেয়নি।
আচ্ছা, মানে দ্বিতীয়বার একই ঘটনা রিপিটেশন এবং তারপরেই ডিভোর্সের ইনিশিয়েটিভ।
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আপনার সাথে ডিভোর্স হয়ে গেল। আমি একটু রিপিট করছি প্রিয় শ্রোতা, কারণ কন্টিনিউশন আর একটু ব্রেক হওয়ার কারণে, মানে ধারাবাহিকতা একটু অন্যরকম হওয়ার কারণেই করছি। দ্বিতীয়বারও ধরা খেলো এবং তারপরেই ওদের জোরপূর্বক ডিভোর্স করা হলো, কিন্তু তারপরেও চান আপনার সাথে যোগাযোগ মেনটেন করতে। এবং এটাকে আমি অবৈধ বলবো কিনা জানি না, কারণ বিয়েটাই হয়েছে একটা প্রিম্যাচিউর এজ, যেটাকে বাল্যবিবাহ বলে, 11 বছর বয়সে, সেটাই অবৈধ। এবং অবৈধ ব্যাপারটাও ঘটেছে কাজি অফিস থেকে, সেখানে 11 জনকে 19 করা হয়েছে, মানে অনেক বেশি এলোমেলো করে বিয়েটা করা হয়েছে, এছাড়া উপায়ও ছিল না। কিন্তু কথা হচ্ছে বিয়েটা কেন করতে হবে, এটা ছেলে খেলা হয়ে গেছে বিয়েটা। তারপরে ডিভোর্স করা হলো এবং এই ডিভোর্সটা কতখানি আইন সঙ্গত সেটাও জানি না, এবং তারপরেও ডিভোর্সের পরেও যে আপনার সাথে যোগাযোগ রাখলো সেটাও কতখানি আইন সঙ্গত সেটাও জানি না। সবকিছুই উলট পালট, এরকম একটা লাইফ শুরু করেছে, সেভাবেই চলছে। হ্যাঁ, তারপরে ওর বউ মারা গেল, ওখানে এসে থেমেছিল। তারপর থেকে,
হ্যাঁ, তারপর ওর বউ মারা যাওয়ার পরে সানার সাথে যোগাযোগ করে না। হঠাৎ করে একদিন ওর এক বন্ধু নিয়ে আমার আম্মুর সাথে আমি যখন থাকি ওখানে চলে আসলো, ঘরের মধ্যে ঢুকে গেছে ডাইরেক্ট, কেউ দেখেও না, খেয়ালও করে। আমি আবার ভাবছি কি দেখলে হয়তো অনেক কানাকানি করবে, কথা বলবে, দরজা চাপাই দিচ্ছি। তো বললো কি, আমার আম্মুকে বুদ্ধি দিয়ে গেল যে আপনি বাসার বাড়ির ম্যানেজার নিয়ে আসে, যে উনি আর ওই ঘরের ওই ভাইরে নিয়ে আমার আম্মুর কাছে যায়েন, দেখেন কি বলে, প্রস্তাব দিয়ে বা ভালো একটা সম্বন্ধ করেন, যেহেতু আর বউ নাই, মানে ওর আম্মুকে বলবে যাতে আমাকে নেয়, এটা আর কি। এখন যাই হোক, আমার আম্মু গেছে, চানের কথা শুনেই গেছে, তো বাসার কাউকে বলি নাই, চান যে আসতো চলে গেছে। যাওয়ার পরে সবাই শুনছে, পরে যাই হোক বাসার সবাইকে একটু জোর করে পাঠাইলাম, 2-3 জন গেলো আমার আম্মু সহ। যাওয়ার পর যে ওদের বাসায় গেছে, ওর আম্মু আমার আম্মুরে সহ ওই লোকগুলো সব মনে হয় দৌড়ানি দিছে, এমন একটা অবস্থা, অপমান তো করছে করছে, চানও কিন্তু সামনে ছিল, এটা শুনছে। আবার বলছে কি, লাঠি নিয়ে এগুলোর পিটামু, আর আবার আম্মুকে অপমান করে দিছে
চানের মা।
হ্যাঁ, পরে শেষে ওখান থেকে চলে আসলাম, পরে চানের সাথে আর যোগাযোগ হইলো না, ওখান থেকে মানে ব্রেক আপ হয়ে গেল। পরে শেষে যখন ওখান থেকে চলে আসলাম,
ব্রেক আপ হলো মানে কি, চানের সাথে
আর যোগাযোগ হলো না? ওই যে যখন ও আমাকে ওর আম্মুর সাথে ওর আম্মুর কাছে পাঠাইছিল, মানে আমাকে যেন নিয়ে যায়, তারপর থেকে আর কি চানের সাথে কোনো যোগাযোগ নেই। আর আম্মু যখন অপমান হয়ে চলে আসে তখন আর কোনো যোগাযোগ নেই। তারপর আমি আবার আর একটা চাকরি নিয়েছিলাম, তখন পড়াশোনা আর করি নাই, কিছুদিন করছি, ওখানে আবার চাকরি ছেড়ে দিয়ে ইসব স্কুলে ভর্তি হয়েছিলাম 2007 জুন জুলাই তো হবে, ওখানে তো আবার 6 মাসের ক্লাস, ওখানে ভর্তি হয়েছি। আমি যখন ওই বছরটা আমার শেষ হয়ে যায়, এক আন্টি ছিল আমার আম্মুর সাথে যখন আমি থাকি, ওই আন্টি আমাকে বলতেছি কি, আমি মডেলিং এর কাজ করি, ঠিক আছে, এই আপনার ইতে।
আচ্ছা, দাঁড়ান, এখানে হচ্ছে আপনি এই মুহূর্তে আছেন আপনার মায়ের সাথে, তাই তো?
হ্যাঁ।
আচ্ছা, চান্দিয়ার স্টোরি টোটালি কমপ্লিটলি অফ এখন, তাই তো? তখন পড়াশোনা করছেন না, আরেকটা চাকরি নিলেন?
ওখান থেকে পড়াটা 8 পাস করি নাই, ওখানে আবার 5 এ ভর্তি হয়েছি, ওখানে ভর্তি হওয়ার পর 6 এ উঠছি, ক্লাসও করি নাই কিছুদিন। ক্লাস করার পরে ভাবছি ওখানে 8 পাস করলে ভোকেশনালে ভর্তি করা যায় টেকনিক্যালে, তো ওখানে আমি 8 পর্যন্ত পড়তে পারি নাই। 6 এ উঠার পরে কিছুদিন ক্লাস করছি, ক্লাস করার পরে তো ওই আন্টি আসতো, ওই আন্টি আসতো, ওই বাসা থাকতো আগে ভাড়া, ও উনি চলে গেছে হঠাৎ করে একদিন, আসতে বলছি কি, মডেলিং এর কাজ করি। আমি বলছি কি, আন্টি আমার তো শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, তো আমি যদি একটু করতে পারি বা টাকা ইনকাম করতে পারি তাহলে তো ভালো, আর আম্মুর একটু কষ্ট কমবে। তো ওই আন্টিকে বলছি, বলো আন্টির সাথে একদিন গেছিলাম, আমার আম্মু পরিচিত, একসাথে থাকছে, তো তো ওনার সাথে গেছি টঙ্গী, এই টঙ্গী আবদুল্লাপুর। প্রথম যেদিন গেছি ওই দিন আর কি মামুনির সাথে দেখা হয় নাই।
টঙ্গী আবদুল্লাপুর কেন গেছেন?
ওই যে আন্টি যে কাজ করে মডেলিং এর কাজ করে, ওখানে আর কি কথা বলার জন্য নিয়ে গেছিল।
যে আপনি মডেলিং করতে চান, তাই?
চাই, হ্যাঁ, কাজ করতে চাই। পরে শেষে ওখান থেকে এরপরে আবার পরের সপ্তাহে আবার আসতে পরে ওনার সাথে গেছিলাম। যাওয়ার পরে ওই মামুনের সাথে পরিচয়, মানে
মামুন কি,
মামুন নাচ শিখাতো, যে আন্টি সাথে গেছিলাম ওই ওখানে যে নাচের শিক্ষক ছিল ওই মামুনের সাথে পরিচয়।
মামুন মানে ওখানে যেখানে মডেলিং এর জন্য দেখতে গেলেন সেখানে
নাচ শিখাতো?
হ্যাঁ, মামুন নামের একজন।
হ্যাঁ, মামুন নামের একজন কে, ওই আন্টি, আমি যাকে আন্টি বলি ওকে আবার বোন ডাকছে। বোন ডাকার পরে ওখানে আর কি ওনার সাথে পরিচয়, তো আমাকে দেখে একটু ভালো লাগছে মামুনের, ভালো লাগার পরে বলতেছে যে মেয়েটা কে, ভাবছে হয়তো খারাপ, মানে খারাপ কোনো ই করি কাজ করি, তো বলতেছে না ও খারাপ না, ও পড়াশোনা করে, ভালো মেয়ে, এটা বলছে। তো মামুনের ভালো লাগছে, তো ওই আন্টির সাথে, আন্টির ফোনে আমার সাথে কথা বলছে, আমি ওই দিন চলে আসছি, আন্টির সাথে কথা বলছে, আন্টি আমাকে বলতেছে কি, ওর সাথে কথা বলবা? আমি বলছি দেন একটু কথা বলি। তখন আর কি একটু একটু ভালো লাগার ই ছিল।
কিরকম কি ছিল?
কিরকম ছিল বলতে, ওখানে যখন আমি যাই তখন আমাকে পছন্দ করে, আমি আবার অ্যাকসেপ্ট করে নিছি যে পছন্দ যেহেতু করছে, আমার সাথে ফোনে দুই দিন কথা বলছে। আমার কাছে তো ফোন ছিল না, পরে আমি একটা ফেসবুকের দোকান থেকে 1.5 ঘন্টা কথা বলছিলাম নিয়ে মোবাইল। তো আমার আম্মু তো খুঁজতেছে আমাকে, কিরে ও এতক্ষণ কোথায় গেছে, দিয়ার দেবো এটা সেটা বললাম, মোবাইল পরে ফেরত দিয়ে আসছি। দোকানদার আমার সাথে রাগে রাগে, আপনি এত সময় রাখলে আরেকজনও কথা বলবে না? মামুর সাথে ঈদের সময় আমার ঈদের 1 মাস আগে ওর সাথে পরিচয়, সর্বরাতের সময় পরিচয়, রোজা ঈদের পরের দিন ওর সাথে বেড়াতে গেছিলাম সিরাজগঞ্জ। তো ওখানে কাজের কথা বলছিল, কিন্তু কাজের কথা বললে পরে আমাকে বলছে কি বেড়াতে যাইতেছে।
আচ্ছা, ওর সাথে গেলেন কি ঘুরতে?
আমাকে বলছে যে তোমার এখানে কাজ আছে তুমি আসো। তো আম্মুকে আমি বলছি, আম্মু ওখানে আমাকে বলছে কাজের কথা, তো আমি ওইটা দেখি যায়। ওনার যে খালা বলছে, উনি আসলে ওর খালা না, তো ওনাদের পাশে এক ভাড়াটিয়া ছিল, ওই ভাড়াটিয়ার মা কিন্তু খুব ভালো, মহিলাটা খুব ভালো। ওখানে যখন আমি ছিলাম, ওই মামুন আবার পরিচয় দিচ্ছে আমার স্বামী স্ত্রী, তো উনি ভাবছে কি আমরা সত্যি স্বামী স্ত্রী। তো ওই হিসাবে এখন আমি ওর সাথে কিন্তু একসাথে শুই নাই, আমি বলছি যে আপনি উপরে শোন আমি নিচে শুই, এটা বলছি। বলছে না তুমি উপরে শোন আমি নিচে শুই, ও চেয়ারে বসেছিল। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে আমার নিজের কাছেও খারাপ লাগে রাত্রেবেলা, পরেও বিছানায় শুয়েছে, শোয়ার পরে আমাকে বলতেছে কি আমার না খুব পা ব্যথা করতেছে। তা আমি ওর পাটা চিপে দিই, চিপে দেওয়ার পর খুব ভালো লাগছে, মানে এরকম একটা পজিশনে চলে গেছি। পরে শেষে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়ে যায়।
মানে ওর পা টিপে দিলেন, তারপরে আমার একটু ইমোশন ফিল হয়ে গেল, মানে আপনার পূর্ণ সমর্থনই ছিল এটা, তাই তো?
পরে শেষে ওখানে ফিজিক্যাল রিলেশন হয়ে গেল। তারপরে ওই দিন পরের দিন সকালে চলে আসি, দুই দিন ছিলাম ওখানে।
আচ্ছা,
থাকার পর আমার আম্মু আবার একটু চিন্তিত হয়ে গেছে, কি রে এতদিন লাগার কথা বলছে একদিনের কথা, তো দুই দিন তিন দিন হয়ে গেল। পরে আমার আম্মু খোঁজাখুঁজির জন্য টঙ্গীতে আবার খোঁজ খবর নিল, নেওয়ার পরে ওই যে মামুনের বাবা মা জানাজানি হইলো, মেয়ে নিয়ে ভাইগে গেছে মামুনে, ওর বাবা মা বলতেছে। তখন ওখানে যখন চলে গেছি, বাসায় চলে গেছি, মামুন আমাকে বললো কি তুমি চলে যাও, আমি বাসায় গেলে আমার না জানি কি অবস্থা হয়। তো বাবা মা ওকে একটু ই করলো, মারধর বলে করছে বাসায় যাওয়ার পরে, এই মেয়েকে বিয়ে করছিস কেন এটা সেটা, কিন্তু তখন আমাদের বিয়ে হয় নাই। তার মনে হয় দুই দিন পরে মামুন আমাকে বলতেছে কি আমাকে তুমি বিয়ে করবা, ফোন দিয়ে বলতেছে বিয়ে করবা। আমি কই কেন কি হয়েছে, বলতেছে তুমি বিয়ে করবা কিনা সেটা বলো, না করলে আমার মরা ছাড়া কোনো উপায় নাই। তখন আমি চিন্তা করলাম কি এখন যদি আমি ওকে বলি তাহলে তো আমাকে ফ্রড ভাববে।
যাই হোক, এই ব্যাপারটা তো উল্টো উল্টো হয়ে গেল, মানে হচ্ছে যে মেয়েরা সাধারণত এরকম কথা বলে থাকে ছেলেদেরকে, যে এরকম একটা ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পরে মেয়েরা ছেলেকে ফোন দিয়ে বলবো যে আমাকে বিয়ে করবা, নাহলে কিন্তু আমার মরার উপায় নেই। যাই, এটা মামুনের সাইড থেকে আসলো, ইন্টারেস্টিং। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসছি একটু পরে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং শুনছেন রাবেয়ার জীবনের গল্প। আরো একবার ফিজিক্যাল রিলেশন হয়ে গেল, কত বছর বয়স তখন আপনার?
তখন ওই যে ওই বিয়ে 2006 এর বিয়ে হয়েছে না, ওইটা পরে এক বছর দেড় বছর পরে।
আচ্ছা, ধরলাম 13 বছর বয়স।
হ্যাঁ, 13-14 বছর।
এর মধ্যেই একটা বিয়ে হয়ে গেল, একটা প্রতারণার শিকার হলো এবং আরেকটি বার ফিজিক্যাল রিলেশনের হয়ে গেল। তার অবশ্য পূর্ণ সমর্থন ছিল এক্ষেত্রে অতিথি অর্থাৎ রাবেয়ার। দেখি তারপরে কি হয়, এখনো বেশ কিছুক্ষণ আছি আমরা আপনাদের সাথে অনুষ্ঠানটা নিয়ে, কেউ কোথাও যাবেন না, ছোট শিবির দিনে ফিরছি।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং ABC রেডিও 89.2 FM শুনছেন আপনি। এখানে আমি বেশি কথা বাড়াচ্ছি না, কারণ গল্পের এমন একটা পর্যায়ে আমরা অবস্থিত যেখান থেকে আরও অনেক কিছু বের হয়ে আসবে এবং ওর আজকে এখানে এসে জীবনের গল্পটা বলার পেছনে যেই মূল কারণগুলো, সেটার জন্ম হয়েছে অনেক আগেই, কিন্তু মোটটা নিয়েছে একটু আগে। দেখি তারপরে কি হয়। আপনাকে জাস্ট ফোন নাম্বারটা জানাচ্ছি যেখানে ফোন করে আপনি রাবেয়ার মতো এখানে এসে লাখো লাখো শ্রোতার সামনে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। নম্বরটি হচ্ছে 09613892892। এখানে ফোন করবেন আপনি এবং আর্য সেতু নামে একটি পেজ আছে যেটার URL অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটিতে আপনি কানেক্টেড থাকুন, আর্য সেতু নামে আছে পেজটি। ওকে, রাবের কাছে ফিরছি। রাবে, যেখান থেকে আমরা বিরতি নিয়েছিলাম যে আপনার হয়ে গেল একটা ফিজিক্যাল রিলেশন এবং তারপরে ও আপনাকে ফোন দিয়ে বললো যে তুমি আমাকে বিয়ে না করলে মরা ছাড়া উপায় নেই। ইন্টারেস্টিং একটি জায়গা, যেটা আমি বলেছিলাম যে মেয়েরা সাধারণত বলে থাকে এরকম ঘটনা পরে। তো যাই হোক, তারপরে কি হলো?
তারপরে আর কি ওই মামুন চলে আসলো, বলতেছি কি এখন কি আমি চলে আসবো। পরে আমি একটা জিনিস চিন্তা করলাম, তাহলে তো আমাকে ফ্রড ভাববে, হয়তো টাইম পাস করার জন্য বা যাই হোক, তাহলে আমাকে খারাপ ভাববে, তাহলে ভাববে ওকে আমি ভালোবাসি না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আসো তারপরে দেখি কি হয়। তারপরে যখন ও গেল আমাদের বাসা চলে আসলো, ওর আবার এক চাচা লাগে, ওকে নিয়ে আসলো, চাচার একটা বন্ধু ছিল, ওনাদের নিয়ে বাসা আমাদের বাসা চলে আসবে খবর দিয়ে। তা ও একটা টাকাও নিয়ে আসেনি, পকেটে একটা টাকাও নিয়ে আসেনি, ও ঠিক মতো কাজকাম করতো না, ওর আব্বু আম্মু রাগারাগি করে, মানে তেমন একটা মনোযোগী না, কর্মঠা না, অলস টাইপের আর কি একটু। তারপর আবার নেশাও করতো, গাঁজা খাইতো, বাবা বাবা না কি বলে ওইগুলো বলে খাইতো, আবার ও খাইতো, তো আমি তো ওইগুলো বুঝতাম না। তারপরে যাই হোক ও আমাদের বাসায় চলে আসে, তো বাসায় সবাই ধরাধরি করছে যে তোমার গার্জিয়ান নিয়ে আসো। তো মামুন বলে কি আমার গার্জিয়ান নেই, আমার আব্বা আম্মা আসতে পারবো না, আমার আব্বা আম্মা এখানে থাকে না। এক পর্যায়ে দেখা যাচ্ছে খারাপ পরিস্থিতি হবে দেখে পরে কাজ অফিসে নিয়ে বিয়ে করাই দিল। হ্যাঁ বিয়ে করাই দিল
মামুনের সাথে।
হ্যাঁ বিয়ে করাই দেওয়ার পরে মামুনে কিন্তু এক টাকাও আনেনি, পরে আমার কাছে একটা নাকফুল ছিল, ওইটা আমি ওকে দিছিলাম, ও 50 টাকা না 60 টাকা দিয়ে একজোড়া চুড়ি কিনে দিছিল। পরে আমার আম্মু বলতেছে যেহেতু বিয়ে হয়ে গেছে এখানে, এই ব্যাপারটা জানতো বলতে ওই যে যখন মামুন চলে আসে তখন না সিনে এই জিনিসটা জানাজানি হয়ে গেছে।
আচ্ছা আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে আপনি খুব কমই আপনার ফ্যামিলি কেয়ার করতেন, মাকে কিছু জানাতেন না, বাবার কোনো অস্তিত্ব ছিল না।
আমি বাবাকে খুব ভালোবাসতাম কিন্তু আম্মুর প্রতি অতটা ভালোবাসা ছিল না, কেননা আমি না ছোট থেকে অনেক মাই খেয়েছি, আমার আম্মু খুঁটিনাটি কোনো বিষয় নিয়ে হলো না খুব মারতো, আমার না এত কান্না করতাম, আল্লাহ আমাকে না নিয়ে যাও আমি মরে যাই এটা সেটা এরকম ভাবতাম যে কেন আমাকে মারে আমি কেন এরকম। আমার যখন ঈদের সময় আসে না, এই যে যখন মামুনের সাথে পরিচয় ঈদের সময় যখন আমি ওর সাথে ঘুরতে যাই, এর আগের দিন আমার যে ওই যে আপারা আছে ওর ওনার মেয়ের একটা ড্রেস দিছে পুরনো, আমি ওই দিন রাত্রে সারা রাত কান্না করছি যে সবাই তো ভালো ড্রেস পরে, নতুন ড্রেস পরে, জুতা পরে, আমার কেন হয় না, আমি কেন পাই না। আর আমার আম্মুকে বলতাম তোমরা কেমন বাবা মা হইছো, আমার কিছু দিতে পারো না কিছু না, মাসি মেয়েরা কত কিছু পরে কত সুন্দরী করে আমি পারি না, কখনো পারি না, কেন পারি না।
এই আক্ষেপ থেকেই মার প্রতি একটা
ভালোবাসা কম বলতে ওই যে আম্মু মারতো বকতো, আর আমার আব্বু আমাকে একটু সাপোর্টিং দিত বলতে কি মানে কোনো কষ্ট হলে একটু সাপোর্টিং দিতে করতো,
কিন্তু আম্মু যে মারতো বলি যে সন্তানকে ভালোবাসে না সেটা না,
না তা তো নাই,
আম্মুর চেয়ে বেশি ভালো
কেউ বাসে
কেউ বাসতে পারে না। তো এটা কিন্তু অনেক বাচ্চার মধ্যেই হয়তো জন্ম নেয় যে আম্মু মারে একটু বকে।
একদিন আমার আম্মু আমাকে মারতে পারে আমি কি করছি চলে, একদিন একদম মেন রাস্তা আমার আব্বুর এক চাচু ভাই আছে উনি আবার ডাবের ব্যবসা করে, আমি বলছি কি আমি এই রাস্তায় সারা রাত বসে থাকবো বাসায় যাবো না, কাকা যদি আসে তো আমি ওনার সাথে ফরিদপুর চলে যাবো এটা আর কি ভাবছি। পরে সন্ধ্যার দিকে দেখি আসে না আসে না কি করবো, পরে সন্ধ্যার দিকে হাঁটতে হাঁটতে বাসায় চলে গেছি। যে ছোটবেলা থেকে না আমি কখনো কোনো কিছু পাই না, মানে চাইলেও পাই নাই, মানে মানুষের একটা যে খুশি আমাকে একটা জিনিস কেউ দিলে যে একটা মানুষ অবাক হয়ে যায় বা খুশি হয়ে যায় ওই জিনিসটা কখনো এখন পর্যন্ত কারোর কাছ থেকে পাই না। পরে যাই হোক ওই মামুনের সাথে যখন আমার বিয়ে হয়, আমার বিয়ে হওয়ার পরে ওখানে এক বছর ছিল আবার আম্মুর বাসায়, ওখানে বসে বসে খাইতো
আম্মুর বাসায় ছিল।
হ্যাঁ
আচ্ছা আম্মুর প্রসঙ্গে একটু বলি, আমরা মামুনের প্রসঙ্গে আসবো, এটা না বললেই নয় যে এই যে রাবেয়ার ছোটবেলায় মনে হতো মা মারতো বলে মা ভালো না চলে যাব, এই ব্যাপারটা কিন্তু বাচ্চাদের মনে জন্ম নেয় হয়তো মা সংসারের চাপে বা অভাবের কারণে, হয়তো সন্তানকে একটু শাসন করেই
মানসিক টেনশন একটু থাকে, কারণ স্বামী তো ইনকাম
করে না।
আমি যখন এই মামুনকে বিয়ে করি এক বছর বসে বসে খাইছে ঘুরছে এটা সেটা, আমি বলতাম যে তুমি এরকম করো কেন, তখন কিন্তু আমি স্কুলে পড়ি, স্কুলে কিন্তু জানে না, যখন স্যার শুনছে স্যার আমাকে খুব আদর করতো, আমি আপনার 44 থেকে ছিল রোল ওখান থেকে আমি 12-তে চলে গেছি, স্যার খুব খুশি যে দেখ তুই যদি ঠিক মতো পড়োস তাহলে খুব ভালো রেজাল্ট করবি। যখন স্যার শুনছে যে বিয়ে করছি কিরে তুই কাছে কেমনে করলি, আমি তুই স্যার একটা দুর্ঘটনা হয়ে গেছে কি করবো, যাই হোক হয়ে গেছে এই পর্যন্ত পরে একটা সার্টিফিকেট একটা কিছু করতে পারবি, আর পড়লাম না পড়তে দিল না আমাকে, আমাকে বলতেছে তোমাকে একটা ছেলে খুঁজতে আসছে তোমাকে উঠায় নিবে এটা সেটা, মানে মিথ্যে কথা বল মামুনে।
মামুন আচ্ছা আচ্ছা মামুন যে আপনার মার কাছে ছিল 1.5 বছর কিছু করে নাই, এই যে মা কিন্তু দেখছে শেষ পর্যন্ত, মা দেখছে না। আচ্ছা মার কথাটা শেষ করি, সেটা হচ্ছে যে মায়ের চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে না, তো মা যারা আছেন শুনছেন তারা বাচ্চাদেরকে একটু জাস্ট ওভাবে একটু শাসন করবেন, মা শাসন করবে এটা স্বাভাবিক, কিন্তু বাচ্চার মনে এই যে কষ্টগুলো আসে, মা বাচ্চা তো আর বুঝে না, আপনি তো মা আপনিই বুঝবেন যে বাচ্চা চলে যাবে, যে রাবে যেমন রাস্তায় গিয়ে বসেছিল আবার ফিরে আসছে, হয়তো কোনো কোনো বাচ্চা একটু মার খেলো, মার কাছে হয়তো নিরুদ্দেশ হয়ে গেল, হাঁটা শুরু করলো, কেউ শিকার হলো, বিভিন্ন মানে অসৎ মানুষের শিকার হলো, হতেই পারে। তো এই সন্তানদের প্রতি যত্নই কিন্তু একটা সন্তানের প্রকৃত মানসিক বিকাশের সবচেয়ে বড় মাধ্যম। হ্যাঁ, তারপরে বলেন।
যখন বিয়ের 6 মাসও হয়নি, 2-3 মাস হয়েছে, তখন আমার আব্বু একটু অসুস্থ হয়ে গেল। আমার আব্বু তো একটু বয়স্ক ছিল।
আচ্ছা, আবার বলছিলেন যে কেউ একজন আপনাকে বিয়ে করতে চায়, উঠিয়ে নিতে চায় না, কি জানেন?
এগুলো ভুয়া কথা, এগুলো আর কি বানায়।
মামুন কেন বললো
এগুলো? এগুলো মামুন বলছে যে যাতে পড়াশোনা না করি।
ও আচ্ছা,
সেই জন্য।
আর আব্বু তখন অসুস্থ হলো, তারপর
অসুস্থ, হ্যাঁ, মানে আমার বিয়ের 4 মাসের পরে একটু অসুস্থ হলো। আমার আব্বু কিন্তু মামুনকে পছন্দ করে নাই, ওকে দেখতেই পারেনি। পরে যাই হোক, ওখানে আমার আব্বু অসুস্থ হলো, হওয়ার পরে একদম বিছানায় পড়ে গেছে, মানে কিছু করার মতো নাই, মানে উঠা যে চলবে ওরকম শক্তিটাও ছিল না। ওনাকে আমি এই যে খাওয়া বলতে, আমার আব্বুর তো যে দাঁত, ওগুলো আলগা দাঁত ছিল, মানে উপরে পাটি নিচের পাটি সবগুলোই ওগুলো খুলে রাখছে না, মুখ আরো চিমায় গেছে। পরে শেষে কিছু খাইতে পারতো না। আমার আব্বু খুব ফেভারিট ছিল চা, চাটা একদম ভোর আজানটা দিলে উনি চা না খেলো না, শান্তি লাগতো না। আমার আব্বু একবার হাঁটতে গেলে না, অনেক সময় বাথরুমে বেগ ধরতো, কাপড়ের মধ্যে পরে ফেলতো। একদিন রাত্রে বেলা ভীষণ বৃষ্টি আসছে, তো বৃষ্টির কাপড়ের মধ্যে ওইগুলো আমি সারা রাত্রে বৃষ্টিতে 2 ঘন্টা ভিজে ধুইছি। যাওয়ার পরে আমার আব্বুরে যে শোয়া বিছনায় শুয়া থাকতো, কিছু করতে পারতো না, বিছনায় প্রস্রাব পড়াইতাম, ধৈরা নিয়ে বাথরুমে নেওয়া হইতাম, কিছু খাইতে পারতো না, দুধ আসে না, দুধ দিয়ে পাউরুটি দিয়ে চামচ দিয়ে খাওয়াইতাম। এমন একটা পরিস্থিতি আমি একদিন এমন কান্না করছি ওই যে আমার আব্বুরে কিছু খাওয়াইতে পারিনি। মামুন কিছু করতো না, খালি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতো, খাইতো। তা আবার কিছুদিন গাড়িতে কাজ করছে, ওই টাকা পয়সা 2-1 টাকা আনে, ওই এইটা আবি জুবি খাওয়াটা শেষ করে ফেলে বাসায় না। পরে আমার আব্বু ওই যখন বিছনায় পড়ে গেছে, তখন এরকম খাওয়ার একদিন কষ্ট হয়েছে, ঘরে কিচ্ছু ছিল না, 2 বেলা না খাওয়া ছিল। পরে আমি মানে আমার আম্মু তো অফিস, আমার আম্মুও জানে না, যে দোকানে আমার ওই আপারা বলছে কি, এই দোকানে দুধ আর রুটি নিয়ে যাবো, বাকি আমি টাকা দিয়ে দিব পরে। লোকটা ছিল না দেখে দেয়ও নাই, আমি 2-3-4 বারও ঘুরছি, দেয় না। পরে সন্ধ্যার দিকে আইনা খাওয়াইছি, আমার নাম ধরে খালি ডাকতো, রাবে রাবে, আমি না বিরক্ত হয়ে যেতাম, তাহলে আমাকে ডাকি কেন, আমাকে ডাকো কেন, তোমার পোলা নাই? তো আমার না বলতেছে কি, যে আমি না বাথরুমে যাবো, ধরছি না, হাতটা ধরছি, নরম না শরীর তো নরম হয়ে গেছে, আমি ধরছি শক্ত করে। বলতেছে তুমি এত শক্ত করে ধরছো কেন, আমি ব্যথা পাই। আমি আমি বলতেছি আমি ঝাড়ি মারছি, আমি উঠো। রাত্রেবেলা উঠে একা একা হাঁটতো, আমি আবার ধরে ধরে উঠে শোয়াই দিতাম। আমার আব্বু যখন বিছনায় একদম পড়ে গেছে, একদিন ভীষণ বৃষ্টি, ঘর ভরে গেছে পানিতে, আব্বু যে খাটে শুয়েছিল খাটটা ভাসতে ছিল। ওই দিন মামুনে ছিল ঘরে, পরে আমার আম্মু ছিল না, আম্মুকে খবর দিচ্ছি। পরে আম্মু আসছে, আসার পরে ওই আব্বুকে উঠে একটা ড্রামের উপরে বসাইছি, বসানোর পরে এখন উনি না বাথরুম করে দিচ্ছে। এখন কি করব, এই ময়লা ড্রেনের পানি ঘর ভরে গেছে, গলা সমান পানি হয়ে গেছে। পরে রাত্রে বেলা সব সরাই ফেলছি, ঘর টোর তালা মেরে সরে গেছে ওখান থেকে। 1 মাস পরে আমার আব্বু মারা গেছে,
বিয়ের 1 মাস পরে
না, আমার বিয়ের 6 মাস পর, মানে অসুস্থ হওয়ার 1 মাস পরে যখন ওখানে ছিলাম। পরে ওই বিছনা শুয়ে থাকতো, কিছু খাইতে পারতো না, আমার আম্মু সেবা যত্ন করতো, আমার ওই ভাই বোনরা সেবা যত্ন করতো। পরে ওখানে ছিল, থাকার পরে আমি আর এক জায়গায় বাসা নিছিলাম, মানে ওখানে আমাদের থাকার মতো জায়গা নাই। পরে একটা বাসা রুম ভাড়া নিছি, আব্বু তো অসুস্থই, আম্মু আসতো না, আমি আর মামুন থাকতাম। পরে একদিন আব্বু যেদিন মারা যায়, ওই দিন সকালবেলা আমি তো বাসায় ফোন দিছে, তাড়াতাড়ি আসো, তোমার আব্বুর অবস্থা অনেক খারাপ। যখন ওই আমার আব্বুকে যখন শোয়াইছি না, ওই যে চোখ উল্টায় ফেলছে, আমি মুখে একটু পানি টানি দিয়ে বাসায় চলে গেছি। আমি তো আম্মু আমি তো গোসল টোসল করি নাই, খাইও নাই, বাসা থেকে রান্না করে খাইয়ে আসতেছি। বিকেলবেলায় আমার আব্বু মারা যায়, কিন্তু আমার বাসার দুটো মহিলা ছিল, বলছি কি চল তোমার আব্বুকে দেখে আসি। আব্বুর ওই যে আপনার খাট যে আসছে না, ওই খাটটা বাসার সামনে রাখছে। আমার মনে ভিতরে এরকম ফিলিংস আসতেছে না, আমার আব্বুর যে শোয়া রাখছে মানে মরে গেছে, এই জন্য খাট আনছে, এরকম কিছু না। পরে আমি চলে যাই ভিতরে, চলে যাই, দেখি সবাই কান্না করতেছে, মানে সবাই কেন কান্না করতেছে আমি বুঝতেছি না, মানে আমি হা হয়ে গেছি, মানে আমি কান্না করবো না কিছু করবো, মানে কোনো ভাষা ছিল না। আমার আব্বু শরীরে মানে কেউ হাত দিতে পারতো না, আমার আম্মুও না হাত দিলে না, নামাই এই যে অসুস্থ ছিল, একদিন মাথায় হাত দিছে, হাত বুলাই দিতেছি, হাতটা হাসতে ধরে নামাই দিছে, আমার ওই দিন অনেক কান্না আসছে, আমি কই এই জিনিসটা উনি বুঝে উনার শরীরে হাত দিতে দেয় না।
মানে ওনার কি অসুখ ছিল?
কিন্তু বয়স হয়ে গেছে, বিছনে পড়ে গেছে, তো পরের শেষে যখন এই যে মারা যায় তখন আমি বুঝতেই পারি না যে আমার আব্বু মারা গেছে, মানে সবাই তো কান্না করতেছে, আমি চুপ করে দাঁড়িয়েছি। আমার আমার মনে হয় কি আমি আমি একটা কথা বলতাম, আল্লাহ আমাকে যেন আগে নিয়ে যায় আমার আব্বু মরে যাওয়ার আগে। আমার আব্বুর প্রতি খুব দুর্বল ছিলাম, যে আমার আব্বু এখন আমার কেউ কি জিজ্ঞেস করতো। বাবা বলতে একটা গাছ থাকে, সেটা এখন নাই, যে জিজ্ঞেস করবে যে রাবেয়া কেমন আছো, কি খাইছো, এগুলো বলার কেউ নাই।
এই যে এতদূর গল্প আমরা শুনলাম প্রিয় শ্রোতা, ওর মধ্যে এই আবেগটা কিন্তু এই প্রথমবারই দেখলাম যে কেউ ভাবে কান্না করছে বাবার জন্য। মেয়েরা বাবার প্রতি সবসময় একটু বেশি অনুরক্ত হয়, এটা আমরা জানি আমাদের সমাজে। কিন্তু ওর দেখেন জীবনের এতগুলো সমস্যা পার করে এসেও কখনো কিন্তু এভাবে অঝরে কান্না করেনি। এই যে আজকের এই অনুষ্ঠানে আমার সামনে হয়তো ওর খারাপ লাগছে কান্নাকাটি করতে, কিন্তু কিন্তু ধরে রাখতে পারছেন না। বাবা বাবা মা যে কি জিনিস প্রিয় শ্রোতা, এটা আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে উপলব্ধি করি। রাবেয়াকে নিয়ে আমরা আবারও ফিরছি একটু পরে। ওর বাবা চলে গেলেন, ওর সবচেয়ে প্রিয় মানুষটা চলে গেলেন। জীবনের এত চড়াই উৎরাইতেও যেখানে সে ভেঙে পড়েনি, যেখানে সে কান্না করেনি, তার বুক ভেঙে কান্না আসছে এখন। ও একটু শান্ত হোক, ততক্ষণ আমরা একটা ছোট বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। কোথাও যাবেন না, অনেক কিছুই শুনেছি গল্পের এবং আর অল্প একটুখানি বাকি আছে অনুষ্ঠানের। সেখানে দেখি কি হয়, এখন ওর জীবনটা কেমন আছে, কিভাবে চলছে, ও কি হয়েছে পরবর্তীতে, অনেক কিছুই বাকি আছে। তো কেউ কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি।
Close up presents Hello 8920. Close up, the closer the better. Close up presents Hello 8920. Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। এবং রাবেয়া রয়েছে আজকে আমাদের সাথে, রাবেয়ার জীবনের গল্পটা শুনছি। বেশি কথা না বাড়াই আমি সরাসরি রাবেয়ার কাছে চলে যাই। রাবেয়া, আপনার বাবা মারা গেলেন এবং মামুনের সাথে সংসার করছেন আপনি, আমরা যতদূর জানি এখনো পর্যন্ত সংসার করছেন। এখন কি অবস্থা এবং যেখান থেকে বিরতি নিয়েছিলাম তার পর থেকে কি গল্প রয়েছে আপনার জীবনে, সেগুলো প্লিজ বলুন।
মামুন আমার আব্বু মারা যাওয়ার পরে কিছুদিন পরে আমি একটু বেবি কনসেপ্ট করি, তো ফ্যামিলিকে জানাইছে যে আমি একটু বেবি কনসেপ্ট করছি। তো ফ্যামিলি ওরে সবসময় প্রেশার দিচ্ছে যে এই বউ রাখবো না রাখবো না, ডিভোর্স করে দিতে হবে, এই সেই অনেক কথা বলছে। তো ওনারা প্ল্যান করছে এই বেবিটাকে নষ্ট করে দিতে। তখন আমার 2 মাস আড়াই মাস হবে। তো একদিন ও আমাকে নিয়ে গেছে, মাকে মেডিকেল সরকারি মেডিকেলে নিয়ে পরে এগুলো ওয়াশ করাইলো প্রথম বেবিটা।
মানে ওয়াশ করালো, বেবিটা নষ্ট করে ফেললো, এটা আপনি কি রাজি হয়ে গেলেন?
তো আমার সম্মতিতে, মানে জোরের কিছু ছিল না, আমি ইচ্ছে করেও করিনি। এখন ওনারা বলতেছে ভালো হবে, করে ফেলি।
এবং আপনার তো ওই সময় অত বিবেচনা শক্তিও নেই, অনেক কিছু বুঝেন কম।
তারপরে ওটা ওয়াশ করে ফেলছে, আমার খুব কষ্ট হয়েছে। মানে আপনার মেডিকেলে তো না একটা, মানে মেডিকেলের যে বুয়া আছে ওরা আর কি এগুলো করে আউটসাইডে। তো আমি খুব চিৎকার পারছি, মানে এমন একটা অবস্থা ছিল আমি মানে বলতেও পারি না। পরে যাই হোক, ওখান থেকে নিয়ে আমাকে বাসায় নিয়ে গেছে ওদের বাসায়। ওখানে কিছুদিন থাকার পরে তো আমি তো সকাল সকাল কিছু মানে খাওয়ার জন্য আমার খুব কষ্ট হইতো। আমি তো সকালবেলা আমরা 7-8 বাজে উঠতাম ঘুম থেকে, এমনি নাস্তা টাস্তা খাইতাম, ওরা সরাসরি ভাত খায় সকালবেলা। পরে আমি চুরি করতাম, ওরা ঘুমাইতো, আমি কি করতাম সকালে যদি 6 বাজে উঠতাম, বিস্কুট র্যাকেট থেকে চুরি করে শব্দ যদি হয় তাহলে তো টের পেয়ে যায়, আস্তে করে নিয়ে রান্নাঘরে নিচে করে বসি, তারপর একটা আস্তে করে কামড় দিই, যদি শব্দ হয় তাহলে উঠে যাবে, ঘরের জিনিস খাবো সেটা তো আমার এতটাই।
তারপরে আপনাকে খেতে দিত না?
খেতে দিত না বলতে সেটা না, মানে ওই যে ঘরে যদি কিছু আয়না রাখতো না, আমাকে বলতো কি যে ঘরে একটা জিনিস আনলে আমার জন্য থাকে না, আমি খেয়ে ফেলি।
এই ব্যাপারটা হয়তো শুনতে অনেক সহজেই শুনে ফেললাম আমরা, কিন্তু যার সাথে ঘটে না সে একমাত্র ফিল করতে পারে যে তার সাথে কতখানি নিদারুণ একটা ঘটনা। আসলে নিদারুণ একটা ঘটনা, খুঁটি নাটি বাট আসলে কষ্টের। হ্যাঁ,
তারপরে মামুনের কাছে এটা এটা চাইতাম যে আমি আবার কথা বললে আমার শাশুড়ি আবার বলতো কি আমি বললে ওর কাছে কথা লাগাইতাম। তো নিজেদেরও তো একটা কথা থাকতে পারে, ওইগুলোও বলা যেত না। আমার স্বামীকে বলতাম, বলছি কি যে আমাকে কিছু কিনা দাও না কেন, এটা সেটা করে দেখো আব্বার দোকানে কাজ করি, টাকার দোকান নিলে কেউ চুরি করি, বলছো না এটা ওটা কিনি, যা লাগবে ওরাই দিব। আমি ওখানে ছিলাম কি বলবো, পরনের যে কাপড়গুলো ছিল আমার, আঁটুর কাছে কাপড় ফেলো আর ছিঁড়া দিত গা, দেখলো একটা কাপড় আমার বছর শেষে আমার এক সিট জামা কাপড় বানাই দিছে দিয়েছে। তো একদিন আমি বলছি কি যে তুমি আমার এটা এটা এনে দাও, কিছু এনে দিতে পারবো না, মানে মামুন রাগ হয়ে গেছে। আমার মনে একটু জিদ হয়েছে, আমি আবার রোজা রাখছিলাম, রোজার মধ্যে ওর সাথে আবার ওদের দেশে গেছিলাম ওর আব্বা আম্মার সাথে। ওখান থেকে আসছে ওর একটা মামা তো ফুবা তো বোন আসতে, আসার পর আমার শ্বশুর, তো আমি তো জানি না উনি আমাকে খারাপ ইঙ্গিতে দেখে বা ভাবে। উনি আমাকে একদিন বলতেছে কি ওই যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো প্যাকেট করে, তো আমিও ভাবছি একটু সাপোর্টিং করলে হয়তো খুশি হবে, তো এগুলো না একটু হাতে হাতে করে দিতাম। তো একদিন আমার শাশুড়ি ছিল না, আমার ননদ যে ও আবার প্রোগ্রাম করতো স্টেজ প্রোগ্রাম, তো ওনারা মা মেয়ে চলে যেত সবসময়, তো আমি বাসায় একা আর আমার ওই ফুপাতো ননদটা, উনি আমার মুখে একটা কিস করে। তো আমি ভাবছি বাবা মেয়েকে করতেও পারে, আমি তো ওনাকে খারাপ চোখে দেখি না। আমার কিছু বলে নাই। আরেকদিন কি করছে ওই আমার যে ননদ আসছে ফুপাতো ননদ, তখন আমি রোজা রাখছি, উনি বলতেছে কি একটু মলম লাগাই দিতে, ওনার যে দাউতের মতো কি হয়েছে, ওনার যে লজ্জা স্থানটা আছে ওখানে একটু সাইডে, মানে ওখানে দিতে গেলে ওটা দেখা যায়। আমি ভাবছি হয়তো হইতেই পারে, একটা মানুষের সমস্যা হলে ওনার মেয়ে হইলেও তো করতো, আমি ওই হিসাব করে মলমটা লাগাই দিছি। আমার নিজের কাছে একটু লজ্জা লাগছে, তারপর আমি কিছু ভাবি নাই। পর একদিন উনি বলতেছে আমার এই যে বোনরা আসছে টাকা পয়সা কিছু নেওয়ার জন্য, আমি বলছি কি আব্বা এগুলো তো সম্ভব না, আমার বোনেরা এগুলো দিবে না, কারণ নিজের বিয়ে নিজে করছি। তার উপর আবার ওনার রাগ দেখে আমার হাজবেন্ড ভালো না, নেশাও করে, এগুলো শুনছে ভাইয়াও বলছে আমার আব্বুর কিন্তু কিছু না, আমার আব্বু কিছু আমাদের জন্য রাইখা জানে। এরপর আমাকে বলছে কি যে তুমি যদি আমাকে আদর করো তাহলে আমি তোমার এগুলো মাইনা নিব, এই কথাটা বলছে ডাইরেক্টলি
ব্ল্যাকমেইল।
হ্যাঁ ব্ল্যাকমেইল,
ব্ল্যাকমেইল করা হলো, এখানেও শারীরিক চাহিদা এবং কার সাথে, ছেলের বউর সাথে।
হ্যাঁ
আপনার তো বয়স কম হোক, আপনার যাই হোক, আপনি তো তার ছেলের বউ, তার আপনার ছেলের বউ, তাই না? যে শ্বশুর মেয়েকে, মেয়েই তো ছেলের বউকে তার মধ্যে দিয়ে তার চারিত্রিক চেষ্টা করছে তার ছেলের বউয়ের মধ্যে দিয়ে, কি অদ্ভুত। হ্যাঁ
পরে যখন এই জিনিসটা করছে তখন আমার ভিতরে একটা ফিলিংস আসছে যে উনি যে এই খারাপ ইঙ্গিতটা করলো আমাকে, তার উপর ওনার ছেলে আমার সাথে খারাপ বিহেভ করতেছে, আমি একটা জিনিস চাইলে দেয় না, যে ওর মা সবসময় বকাবকি। যখন এইগুলো হয়েছে না তখন আমি আবার রাগ করে রোজার মধ্যে যখন আমাকে বলছে কিচ্ছু দিতে পারবো না, পরে আমি তেলা পোকার ওষুধ খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পরে রোজা রাখছি আমি তো খালি পেট, রোজা রাখা অবস্থায় খাইছি। তো আমার ননদটা আসতে পরে ও দেখছে হয়তো যে মামুন ভাইয়ের বউ বিষ খাইছে, বিষ খাইছে এগুলো বলতেছে, পরে সবাই আসতে পরে ওর বাবা বলতেছে ওনার ছেলেরে।
সবাই জানলো কি করে আপনি বিষটা খাইছেন?
আমার ননদ ছিল না ঘরে,
আচ্ছা দেখছে।
হ্যাঁ ওই সময় ও বুঝতে পারছে, বুঝতে পারার পরে টাকাটা কি করছে আমার শ্বশুরকে বলছে, পরে আমার শাশুড়ি ছিল ওনাদের ফোন টোন দিছে, পরে দৌড়াদৌড়ি শুরু করে দিছে, পরে ওনার ছেলে আসছে কিরে তুই কি করছিস, না আব্বা আমি তো কিছু কই নাই, তো তাহলে এইগুলো খাইলো কেন, আমাকে মান সম্মান গেছে এটা সেটা অনেক কথা। এর মধ্যে আবার আমার যে ছোট আপা ওনার ছেলে, ও আমার কিন্তু ছোট, 2-4 বছরের ছোট হতে পারে বেশি না, ও মারা গেছে 21 বছর বয়সে সেপ্টেম্বর মাসে গেছে বছর, ওই ছেলেটা ছোট ছিল, আমি কিন্তু ছোট ছিলাম, ও আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, আমি ও ছোট আমিও ছোট, আমার ছোট ভাইও ছিল সাথে, গুতা টুতা দেয় শরীরে চিমটি দেয় এগুলো দেয় রাত্রেবেলা, আমি উঠে বসে থাকি। তো এরকম দু একদিন করছে, করার পরে এই কথাটা আমি আবার মামুনকে বলছিলাম, কথাটা যে ও আমার দুর্বল পয়েন্ট খুঁজবে এটা কিন্তু আমি জানতাম না। যখন এই কথাটা ও জানছে তখন ও আমাকে কি করছে, এটা একটা ব্ল্যাকমেলের মতো, আমার কথাটা যখন বলছি পরে ওর বাবা আমাকে একদিন বলতেছে তুই কি ভালো নাকি এটা সেটা, একদিন ঝগড়া লাগছে খারাপ খারাপ কথা বলতেছে, তখন আমি ওর বাবার কথাটা বলছি যে তোমার বাবাও তো আমাকে খারাপ কথা বলছে, তখন এইটা নিয়ে তোলপাড় শুরু করে দিচ্ছে মামুন, ওর মাকে ফোন দিছে তোমার মেয়ে হইলে এটা সেটা, মানে খারাপ খারাপ কথাগুলো বলছে। আর মামুনের মুখের ভাষা ভালো না, মানে একটু নেশা করে তো। আর একদিন আরেকটা কথা বলি, ওই যে একদিন আমার আম্মুর এখানে 1 বছর থাকার পর ওখানে চলে গেছে, যখন আমি যে আমার এখন যে বাচ্চাটা হয় তখন এর আগে চাকরি করছি আমি 3 মাস, চাকরি করা অবস্থায় আমি খাইতে পারতাম না, শুধু পেট ব্যথা পাকার মধ্যে শুয়ে থাকতাম। একদিন মামুনের একটা গেঞ্জি পায়না দেখা আমাকে এই মোটা জোকটা আমার গায়ে ফিটে মারছে, একদিন বাড়ি আলি আসছে আমার হাত দুইটা বাইন্দা আমাকে ফিটাইছিল
মামুন।
হ্যাঁ মারার পরে আমি বলছি কি যে ঋণ করে, শুধু ঋণ করে, আমার এটাই কষ্ট। আমি বলি কি দেখো ঋণ করবো না, না খেয়ে থাকবো। বাড়িয়ালে আবার একটু উস্কানি দিছে, বলতেছি কি মামুনে তো তোমার রুই মাছ হয় না খাওয়ায়, বড় বড় মাছ হয় না খাওয়ায়, আমি ঋণ করে খাওয়া তো কোনো লাভ নেই, আমি ঋণ করে খাবো কেন? এই জন্য আমার হাত দুইটা বাইন্দা করে ধরে পিটামু কাইটা ফেলমু, মায়ের ধর করছে, করার পরে আর ওর সাথে আমি যে একদিন কথা বলি নাই রাগ করছি। চাকরি করা অবস্থায় একদিন টঙ্গী বাজার গেছিলাম, মানে আমাদের ওখানে মার্কেটে গেছিলাম, ওর জন্য একটা শার্ট কিনছি, ঘরে একটা টুকিটাকি জিনিস কিনছি। বাসায় যাওয়ার পরে মানে বাড়ির ঘরে পলাইছে, আমাকে ওখানেই মারছে, কেন গেলাম? এখন বাঁচা আর মরা এক সমান, মানে মানে আমি নিজের বাইতে আছি, আমার মনে হয় না আমি এটা, আমার আমার এটা জীবন।
সন্তান আছে এখন,
এই 10টা বছর হয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়ি আমার কখনো ভালো করে একটু ডাকতে দেন না, বলেও না, মানুষ কোন একটা কাপড় চোপড় দেয় পরার জন্য, আমাকে কখনো খুশি একটা ভালো কাপড় চোপড় দেয় না, খাবার জিনিস লুকায় রাখে, আমি যে একা সব খাই। তারপরে যেমন ননদদের জামাই, ওনাকে আমি ভাইয়া ডাকতাম, তো ওনার একটা ব্যাচেলার রুম দিছিল আর আমরা দুই রুমে থাকতাম, তো ওর সাথে আমার ননদের সাথে রিলেশন হয়েছিল, হয়ে বিয়ে হয়েছে। হওয়ার পরে ওই লোকটা যখন বিয়ে হয় না আমার ননদের সাথে, তখন ওনাকে আমি ভাইয়া ভাইয়া বলতাম। তো উনি একদিন না আমার শাশুড়িকে 5,000 টাকা দিছে যে আনছি আর সবাই মার্কেট করেন, ওই টাকা রাখিয়ে দিছে। আমার শাশুড়ি কাউকে কিছু দেয় না, আমাদের বলতেছে আপনারও কিছু কিনা দেয় না, আমাদের বলতেছে একদিনের ভাইয়া, আমি তুই না ভাইয়া আমাদের তো কিছু দেয় না। পরে উনি না আমার 2,000 টাকা দিছে, তো আমি ডয়ের রাখছি, আপনি চাবি আলাদা রাখিয়ে দিচ্ছি, আপনার শাশুড়ি দেখলে তো খারাপ ভাববো, আপনি নিয়ে যান। আমি তো চাই নি, ওনার কাছে নিয়েছি। নেওয়ার পরে এরপর থেকে ওই যে মামুনের ব্যবসা করতো না, 20 টাকা 50 টাকা এইগুলো জমায় জমায় রাখা ব্যাগে রাখতাম। যখন আমি যে অসুস্থ হয়ে সুস্থ বাসায় গেছি, আমার শাশুড়ি ব্যাগে থেকে টাকাগুলো নিয়ে নিছে, আমি বাসায় যাই দেখি টাকা নাই।
আচ্ছা, মানে এরকম খুঁটিনাটি অনেক কিছু আছে, তাই তো?
হ্যাঁ, খুঁটিনাটি বলতে আমাকে এটা নিয়ে খারাপ ইঙ্গিত করছে, ওর সাথে সম্পর্ক আছে, ওর টাকা দিয়ে আমি এইটা বানাই সেইটা বানাই নানান কথা বলছে। এক পর্যায়ে মামুন একদিন আমাদের ঘরের মধ্যে আবার মারছিল, এমন ভাবে 4 মাসে কানের মধ্যে আমি স্তব্ধ হয়ে গেছি, আমার মানে ঘরে কেউ ছিল না।
এখন কি করছে মামুন?
এখন ওর প্রতি বছর বছর ঋণ করে,
ঋণ করে, কোনো কাজকর্ম করে,
কাজ করে, কাজ করলে কি হবে, তারপর ঋণ করে।
আপনি কি করেন?
আমি মাঝখানে চাকরি করছি, 2-3 মাস বন্ধ করে এখন আবার চাকরি করতে।
কোথায় চাকরি করেন, কি করেন?
ওই টঙ্গীতে চাকরি করি,
টঙ্গীতে কাজ,
গার্মেন্টস।
আচ্ছা, আর মামুন কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নেই, তাই তো?
গার্মেন্টস, ওর আব্বুর দোকান আছে একটা, ব্যবসায়ী করে, ওখানে দোকানদারি করে আপনার 30-40 হাজার টাকা ঋণ করছে, দোকানদারিও করছে ঋণও করছে। তারপরে ওখান থেকে এখন ঋণ দিতে পারে না, দেশে চলে গেছে, অন্য জায়গায় চাকরি নিচ্ছে, ওই এলাকায় আর থাকতেছে না। এখন আমি চাকরি করে ওর ঋণগুলো আমার দিতে হয় প্রতি বছর।
আপনার কি একটা সন্তান আছে এখন?
হ্যাঁ, 7 বছর ওর, 7 বছর 4 মাস।
স্কুলে পড়ে?
হ্যাঁ, 2nd শ্রেণীতে পড়ে। তারপরে যে মামুন যে এই এই কাজগুলো করে, মামুন একবার আমার আম্মুর কাছ থেকে 5,000 টাকা চাইছে ধার, দিছে একবার না কয়েকবার টাকা দিছে, এই টাকাগুলো কখনো দেয় না। আমার আম্মু কিন্তু কোনো আয় নাই, শুধু উনিও চাকরি করে খায়, এখন চাকরি না করলে না খায় কষ্ট করে থাকে, অথচ মেয়ে হয়ে কিছু পাই না। আর আমার ছোট ভাই, আমার আব্বা মারা যাওয়ার পর থেকে মানে ওর তখন 4-5 পরে স্কুলে এই সিঁড়ি বায়া পেপার দিত, ভোর আজানটা হইলে আমার এই ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে চলতো। মামুনে মাসে বেতন পাইলে ভাইয়া আমার 500 টাকা দিও তো, তোমার পরে দিতেছি, এই কথা বলে নিয়ে কোনো সময় দিত না। আমার ভাই আমার উপরে এখনো রাগ, তুমি তো তোমার জীবন বাইছো নিছো, এখন আমাদের বলো কেন কিছু হইলে। পরে আমার আম্মু যাই হোক কষ্ট করে চলে, একদিন ওর মারে ওর মার বাসে পিঠা মানে সিজন হিসাবে ফল টল পাঠালে কেউ খায় না, এগুলো সব ফলাই দিতে হয়। পরে একদিন একটা ড্রেস কিনে দিছিল মামুনকে আমার মা, আমার শাশুড়ি ইচ্ছা মতো অপমান করে দিচ্ছে, এগুলো রাস্তা থেকে টোকায় আনে এইটা সেইটা, আমার আম্মুকে আমি ইচ্ছা মতো বসে আপনার তুমি আজ মানে মনে করবো আমি মরে গেছি, যারা তোমার দাম দেনে বসে আসো না। আমার মা ভাই গেলে কখনো ভালো ব্যবহার করেন না, যে একটা জিনিস দিবে। আর মামুনে এখন ঘুরতেছে, মানে এই যে ঋণ করে ঘুরে খায়, আর আপনার ওই যে ঋণ গুলো শোধ হয় কিছুদিন ভালো কাজ টাজ করে আবার ঋণ করে ফেলে। আরেকটা জিনিস মিস্টেক করছি, মামুন আবার আরেকটা বিয়ে করছিল, এই জিনিসটা আমার খেয়াল নেই। আমার ছেলের যখন 1 বছর হয় নাই, মানে আমার যে বেবিটা হয়েছে এটা হওয়ার 8 মাস কি 9 মাস হবে, এই সময় আর কি মামুন ওই যে পুবাইল চাকরি নিছিল, চাকরি নেওয়ার পরে ওই ওখানে একটা মেয়ের সাথে ওর মানে সম্পর্ক হয়, কিরকম হয় সেটা আমি জানি না, ওই মেয়েটাকে বিয়ে করে ফেলে।
আচ্ছা, তারপরে এখন কি অবস্থা বিয়ের পরে?
বিয়ের পরে
এখন
না, ওইটা সম্পর্ক নেই, ওইটা ছেড়ে দিছে, কিন্তু ওই ওই মেয়েকে ছাড়ার জন্য আমার আম্মুর কাছ থেকে 3,000 টাকা নিয়েছে আমাকে দিয়ে।
আচ্ছা, ভেরি স্ট্রেঞ্জ।
হ্যাঁ,
ঠিক আছে, এটা হচ্ছে রাবেয়ার জীবনের গল্প। এরকম বললে হয়তো আরো খুঁটিনাটি 50টা গল্প আপনাকে কিছু বলতে পারবে, মানে ওর সাথে কি হচ্ছে, রাবেয়ার সাথে কি হচ্ছে শ্বশুর বাড়ি থেকে, ওর স্বামী কিরকম করছে, তারপরে ওর মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে ওর শ্বশুর শাশুড়ি, এই সমস্ত কিছু ধরলে আরো প্রায় 50টার মতো কাহিনী হয়তো বলতে পারবে। এগুলো কিন্তু আমাদের সমাজের একেবারে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। এখন এগুলো দিনে দিনে উন্নতির দিকে না গিয়ে বরং আরো খুব বেশি প্রসার লাভ করছে। এটার একমাত্রই কারণ যে মানসিকতার বিকাশ না ঘটা, এটার পেছনে শিক্ষা একটা ব্যাপার আছে বা ফ্যামিলির প্রপার গাইডলাইন। ধরেন আজকে যে বয়স্ক সে একটা সময় বাচ্চা ছিল এবং তার মধ্যে যে শিক্ষাগুলো নিয়ে বেড়ে উঠেছে সেগুলো তার ফ্যামিলির প্রপার গাইডলাইনের অভাবই হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখনো আমাদের সমাজে এই ব্যাপারটা প্রচলিত যে মেয়ে জন্মানোর পর থেকে সে যখন বুঝতে শিখে তখনই তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে তোকে একটা বিয়ে দেওয়া হবে বা তোমাকে একটা বিয়ে দেওয়া হবে, তুমি সংসার করবে, পানিয়ে এটাই তোমার ডেস্টিনেশন, এর বাইরে তুমি বের হতে পারবে না। তো পড়াশোনাও কতটা করবে কি করবে না এই ব্যাপারেও ফ্যামিলির অনেকটা সন্দিহান একটা অবস্থার মধ্যে বসবাস করতে হয়। রাবেয়ার সাথেও এগুলো ঘটায়। রাবেয়া কিন্তু তখন থেকে ভাবতে শুরু করেছে বিয়ে আমাকে করতে হবে। তার ফলশ্রুতিতে কি হলো, ও সরাসরি বিয়ে করে ফেললো 10 বছর বয়সে প্রথম বিয়ে। তার যে বয়স ছিল তখন, তখন কিন্তু তার ডিসিশন নেওয়ার মতো কোনো মানসিকতা তৈরি হয়নি অ্যাজ এ হিউম্যান বিং। যে ম্যাচিউরিটির আসার কথা সেটা আসেনি, এটা অনলি বিকজ অফ ইন্সপিরেশন বাই ফ্যামিলি। এবং একই সাথে আরেকটা ব্যাপার দেখুন যে বিয়ে নিয়ে তার মধ্যে যে স্বপ্নটা সে বড় করেছিল যে একটা চাকরি করবে, অনেক ভালোবাসবে, তাকে অনেক টেক কেয়ার করবে, এরকম একটা মানুষের সাথে তার বিয়ে হবে, সংসার করবে, এটাও কিন্তু ফাইনালি পূরণ হয়নি তার। এই যে আজকে যে 7 বছর বয়সে একটা বাচ্চা রয়েছে রাবেয়ার, সে এসব কিছুই দেখছে, এরকমই একটা জরাজীর্ণ পরিবেশ থেকে শিক্ষা নিচ্ছে সে, ভালো কিছু সে শিখবে না যদি কিনা এই যে রাবেয়া এবং তার স্বামী বা তার শ্বশুর শাশুড়ি এগুলো থেকে তাকে আলোর মুখ না দেখায়, এগুলো থেকে বাইরের কিছু না শেখায়।
আমার ছেলেটাও খারাপ ব্যবহার শিখে গেছে, আমার কথা শুনে না,
এবং এগুলো শিখেই সে একসময় মামুনের মতোই হয়ে যাবে, যেটা আমরা চাই না। মামুন নেশা করছে, নেশাগ্রস্ত মামুন, তার সন্তান সবকিছু দেখছে, তার বাবার আচরণ শিখছে, তার মা তাকে প্রোটেস্ট করতে পারছে না, ক্লাস 2 পড়ছে সে। আমি জানি না এভাবে চলতে থাকলে মামুনের ঋণ শোধ করছে সে রাবেয়া চাকরি করে, এগুলো শোধ করবে নাকি ছেলের পড়াশোনার খরচ যোগাবে? ফ্যামিলি থেকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে কোনো সাপোর্ট পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সে শ্বশুরের দ্বারাই সে নির্যাতনের শিকার হয়েছিল। সেটা ফাইনালি সে ফ্রুটফুল করতে পারেনি, কিন্তু তারপরেও ইনিশিয়েটিভ নিয়েছিল একটা কাজ করতে নামা, এবং সেই কাজটা করে ফেলার মধ্যে খুব একটা পার্থক্য থাকে না, 50-50 একটা ব্যাপার থাকে। সে ইনিশিয়েটিভ নিয়েছিল তার ছেলের বউকে নির্যাতনের, এবং এরকম একটা ফ্যামিলি থেকে আর ওর বাচ্চাটা কি শিখবে জানি না। আমরা শুধু এতটুকুই কামনা করি, দোয়া করি যে রাবে 24 বছর জীবন পর্যন্ত যা দেখেছে তারপরেও সুস্থ মস্তিষ্কে এখানে এসে তার গল্পটা বলেছে, আপনাদের দোয়া সে চায়, সে এত মনের শান্তি পেয়েছে। আমরা সবাই তার শান্তি এই ঝামেলা থেকে, তার চতুর্পাশে যেই অস্থিরতা বিরাজমান তা থেকে যেন সে বের হয়ে আসতে পারে, এটাই আমাদের কামনা। আগামী বুধবার আরও একটি জীবনের গল্প নিয়ে আমরা হাজির হব ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা, সংসারে রাজা আমায় করে রাখলেন পূজা, বিধাতা সংসারে রাজা আমায় করে রাখলেন পূজা, করে না দিলে দেয় গো সাজা, কারো দোহাই মানে না, আশা করি যুগল পদে স্বাদ মেটাবো ওই পথে যে আশা করি যুগল পদে স্বাদ মেটাবো ওই পথে যে বিধি বৈম হল কাপে দিল সংসার যাত না দিল সংসার যাত না মনের বাসনা আশা পূর্ণ হল না মন সাধনে পড়ে গেলাম বেচির বামে ভুল হল মোর মন সাধনে লালন বলে এই নিদানে মুর্শিদ ফেলে যেও না
Hello 8920. Close up. The closer, the better.
Exclusively on FusionBD.com.